This track was downloaded from FusionBD.com.
শুনছেন এমএসএ রেডিও এফএম 90.2। শুরু হয়ে গেছে রহস্যের রাত, অর্থাৎ কুয়াশার রাত। আর সঙ্গে আছে আমি শারমিন,
আর আমি অনিন্দু।
আর আমাদেরকে লিখে পাঠাবার ঠিকানা শুরুতেই জানিয়ে দিচ্ছি, 2221 যে কোনো মোবাইল থেকে। কিন্তু তার আগে যেটা করতে হবে, মেসেজ অপশনে গিয়ে এবিসি লিখে আপনার বা তোমার কথা লিখে পাঠিয়ে দিতে হবে এবং অবশ্যই সঙ্গে নাম দিতে হবে। তো আজকেও প্রতিবারের মতন আমাদের বন্ধুরা যেসব গল্প পাঠিয়ে থাকে সেরকম অনেক গল্প আছে। কিছু গল্প এত বেশি দৈর্ঘ্য, এত বড় যে আমরা চিন্তা করছি সেগুলো পরবর্তীতে আমরা কুয়াশার গল্প আকারে যেভাবে আমরা সম্প্রচার করি, এক একদিন এক একটা ঘটনা সেভাবে করতে হবে। তো তারা সেভাবে পাঠিয়েছেন, সেরকমই হবে। আবার কিছু কিছু গল্প ছোট, আবার কিছু কিছু আছে যে ভয় বা এই জাতীয় কিছু ইনফরমেশন। একটা গল্প আজকে অনিন্দ পড়ে শোনাচ্ছে, যদি এই ফাঁকে অন্য কোনো গল্প চলে আসে আমি শোনাবো। কিন্তু আরেকজন গল্প পাঠিয়েছে, তার নামটা আমার আঁখি, পুরো নামটা মনে নেই। আঁখি, তুমি যে গল্পটা পাঠিয়েছ সেটা কি কুয়াশার সঙ্গে কোনোভাবে যায়? আমার তো মনে হয় তুমি লিখেছো তুমি কুয়াশার খুবই ভক্ত। আবার তুমি এটাও লিখেছো যে আপনাদের যে অতিথি আছেন তাকে আমার কথাটা, তাকে আমার আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অনিন্দ আর আমি ছাড়া আর কেউ থাকে না, কোন অতিথি থাকে না যাকে আমরা অভিনন্দন জানাবো বা শুভেচ্ছা জানাবো। আমার তুমি একটু কনফিউজড হয়ে গেছো এবং তুমি যেটা পাঠিয়েছো এটা অ্যাবসলিউটলি একটা প্রেমের কাহিনী। কুয়াশায় প্রেমের কাহিনী হয় কিন্তু সেখানে রহস্য থাকে, এখানে রহস্যের কোনো ছেটে ফোটা ছিল না। তারপরে থ্যাংকস ফর ইয়ার নাইস এফোর্ট, আমার মনে হয় তুমি একটু ভুল করে ফেলেছো কোথাও।
আজকে আসলে সৌদি আরব থেকে একজন লিখে পাঠিয়েছেন এই গল্পটা, সৌদি আরবে কিছু ঘটনা, মানে একটা ঘটনার বিস্তারিত লিখে।
আচ্ছা, বিস্তারিত ঘটনাটা যাওয়ার আগে আমরা কয়েকটা SMS পড়ে নিই। বিকাশ ত্রিপুরা থেকে, ত্রিপুরা খাগড়াছড়ি থেকে লিখে পাঠিয়েছে, আশা করছি আজকের কুয়াশাটা চরম হবে তাই শোনার জন্য রাত জেগে পাখি হয়ে থাকলাম। আচ্ছা শারমিন আপু কেমন আছেন? কুয়াশা শুনতে আমার ভালো লাগে। আচ্ছা অনেক ধন্যবাদ, এটা লিখেছে অনন্ত নসিনী থেকে। আর আরমান লিখেছে আমি ঢাকা থেকে বলছি, আমি একলা কুয়াশা শুনছি, খুব মজা লাগছে। আজকে মনে হচ্ছে আজ কুয়াশা খুব ভয়ঙ্কর হবে। তানিম লিখেছে কেরানীগঞ্জ থেকে, শারমিন আপু ওয়েলকাম। নাজমুল লিখে, রবিউল দুজন একসঙ্গে লিখেছে, কালী বাজার থেকে লিখেছে, আপু শারমিন আপু তুমি, আচ্ছা অনেক ধন্যবাদ প্রশংসার জন্য। বাবু লিখেছে চাঁদপুর থেকে, আই লাভ ইউ এবিসি রেডিও, থ্যাংক ইউ তোমাকে। আর আমরা এখন তাহলে আমরা কি গল্পটা শুরু করে ফেলবো?
হ্যাঁ, আমরা গল্পটা শুনতে পারি।
আচ্ছা, তার আগে আরেকটা খবর বন্ধুদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদেরকে অন্যান্য আমাদের যে ফ্যান পেজগুলো আছে সেগুলোতে লিখতে চাইলে সেখানেও লিখতে পারো। সেটা হচ্ছে আরজে শারমিন, RJSHARMWEN, সেখানে কুয়াশার কথা লেখা আছে যে আজকের কুয়াশায় কি আছে না আছে। সেখানে তোমরা তোমাদের যেটা লিখতে চাও বা জানতে চাও বা কুয়াশা শুনতে শুনতে যে অনুভূতিটা সেটা লিখে পাঠাতে পারো। এবং এবিসি রেডিও এফএম 89.2 এর একটা ফ্যান পেজ আছে, সেখানেও লিখে পাঠাতে পারো। তা আমার মনে হয় অনিন্দ তুমি গল্পটা শুরু করে ফেলো।
আচ্ছা, গল্পটা 1997 সালের, জেদ্দা শহরের একটি জায়গা, ইসারা প্যালেস্টাইন নামে।
আচ্ছা,
সেখানে অনেক বিদেশি, মানে অন্য দেশ থেকে এসে জেদ্দা শহরে বাস করছে বা ব্যবসা করছে, এরকম অনেক দেশের নাগরিকই বাস করেন, বাংলাদেশি, পাকিস্তানি, আফগানি বা ইয়েমেনি, অনেক দেশ থেকে আসছে এই প্যালেস্টাইন শহরে। সেখানে সৌদি নাগরিকরা বাস, সেখানে মূল সৌদি নাগরিকদের সাথে আসলে কাজ করে এই বিদেশি লোকেরা যারা প্রবাসী আরেক দেশ থেকে এসেছে। এবং জায়গাটা বাণিজ্যিক একটা জায়গা, খুব ব্যস্ত একটা জায়গা, সেখানে দিন রাত মানুষের ব্যস্ততা সবসময় লেগেই থাকে। এবং এখানে বেশিরভাগ দোকানগুলোই প্রায় 24 ঘন্টায় খোলা থাকে এবং দোকানে কর্মচারীরা শিফটিং ডিউটির মাধ্যমে আসলে তাদের দায়িত্বগুলো পালন করে।
এটা কি সত্যি একটা ঘটনা থেকে?
হ্যাঁ, সত্য একটা ঘটনা, 1997 সালের। এখন এখানে যেহেতু ব্যস্ত একটা জায়গা, ব্যবসায়িক একটা জায়গা, বেশ অঘটন বা অপকর্ম হয়েই থাকে হর হামাশা। এই অপকর্মের মধ্যে আসলে বেশিরভাগই করে হচ্ছে সৌদি নাগরিক, সেখানে প্রবাসী যারা আছেন তারা খুব একটা অপরাধ করতে দেখা যায় না, কারণ তারা আসলে সৌদির যে কঠিন নিয়ম কানুন আছে সেটা তারা জানেন। এখন গল্পটা আসলে যেই সৌদি নাগরিককে নিয়ে, তার নাম হচ্ছে আইদ আল দিবিয়ানি। এখন এই ইসারা প্যালেস্টাইনে তিনি একজন বাসিন্দা এবং সৌদি বাসিন্দা। তার দুজন স্ত্রী ঘরে, প্রথম স্ত্রীর ঘরে 6 জন ছেলে মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে মাত্র 1 জন ছেলে, যার নাম আলা। এখন তার মূল ব্যবসা ছিল আসলে তৈরি পোশাকের, বেশ কয়েকটি বড় তৈরি পোশাকের দোকান ছিল তার। সব মিলে সে বেশ ধনী বলতে হয়, সৌদি আরবে বেশ ধনী একজন নাগরিক। এবং তার দোকানে প্রায় 50 জনের উপরে মানে কর্মচারী ছিল, তাহলে বোঝাই যায় আসলে তার ব্যবসাটা অনেক বড় ছিল। এখন আলা যেহেতু তার বয়স কম, যেই তার দ্বিতীয় স্ত্রীর ঘরের একমাত্র ছেলে, তার বয়স 7, সে নিজের ঘরেই থাকতো, মানে বাড়িতেই থাকতো, তাদের আলাদা বাড়ি বেশ। এবং ছেলেটা বেশ চঞ্চল প্রকৃতির ছিল, এই কারণে বাবার অনেক সময় এই ছোট বয়সেই বাবার গাড়ি নিয়ে সে বের হয়ে যেত, এবং যেহেতু গাড়ি চালাতে পারত না বেশ দুর্ঘটনাই ঘটতো, এবং বেশ বড় অঙ্কের একটা জরিমানাও গুনতে হয়েছে দিবিয়ানিকে, মানে ছেলেটার বাবাকে। এখন ঘটনাটা আসলে একদিন বিকেলের ঘটনা, আলা খেলতে গিয়েছে বাসার বাইরে, কারণ তার বাবাই প্রায় তার সাথে খেলতো, কিন্তু বাবা একটি জরুরি কাজে বাড়ির বাইরে গিয়েছে, এ কারণে আলা বের হয়ে একটা মাঠে খেলছে সবাই সব বন্ধুদের সাথে। ফুটবল খেলায় যখন ব্যস্ত, তখন খেলা শেষ করে আলা চলে গেল একটা দোকানে, কারণ সে বাবার কাছ থেকে 1 রিয়েল নিয়েছিল, বাবা বাসায় নেই তার সাথে খেলতে পারছে না, এই জরিমানা হিসেবে বাবার কাছ থেকে নিয়েছিল। এবং দোকানে গিয়ে পরে সে একটা পেপসিও কিনে সে পেপসিটা খায়। বেশ অনেকক্ষণ পরে দেখা যায় যে আলা আসলে তার বাসায় ফেরেনি। এখন এই বিষয়টা আসলে অনুভব করে তার মা প্রথম, তাও আবার বেশ কয়েক ঘন্টা পরে। এখন মা নিজে নিজে হয়তো ছেলে আশেপাশে কারো কোনো বন্ধুর সাথে আছে এরকম চিন্তা থেকে মা প্রথমে খোঁজ করেননি, তারপরে সে যখন খোঁজ করা শুরু করলো পাচ্ছিলেন না। পরবর্তীতে তার সৎ ভাই মানে আলার বাবা, তার প্রথম স্ত্রীর সন্তান যারা আছেন তারাও খোঁজ করতে লাগলেন, এবং কোথাও না পেরে শেষ পর্যন্ত বাবাকে খবর দেওয়া হলো। এবং বাবাকে যখন খবর, তিনি এসে দ্রুত এসে অনেক আশেপাশের দোকানে এবং পরিচিত মানুষকে জিজ্ঞেস করলো, কিন্তু ছেলের কোনো হদিশ তারা পেল না। পরবর্তীতে পুলিশে খবর দিতে তারা বাধ্য হল, এবং পুলিশ যখন এসে সব জায়গায় খবর নিচ্ছে, কিন্তু পুলিশও আসলে এটার কোনো হদিশ পাচ্ছে না।
আচ্ছা, যে ছেলেটা হারিয়েছিল তার বয়স কিরকম ছিল?
7 বছর।
7 বছর। আচ্ছা,
এখন সবাই ধারণা করছে যে বয়স কম, সে হয়তো পথ ভুলে অন্য কোথাও চলে গেছে। পুলিশ যখন পুরো এলাকাটা খুঁজছে, তখন আসলে পুরো এলাকার ভিতরেও শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। ওই দিন পুলিশ ব্যাপক অভিযান চালায় এবং বেশ অনেক অবৈধ লোককে তারা ধরে এবং জিজ্ঞাসাবাদ করে আলার কোনো খবর পাচ্ছিলেন না, এবং পরবর্তীতে তাদেরকে দেশে পাঠিয়ে দেয় যেহেতু তারা অবৈধ। এভাবে করে পুলিশ অনেক খোঁজাখুঁজির পরেও কোনো খবর পাচ্ছিলেন না, এবং এর মাঝখানে আসলে আলাকে খুঁজতে গিয়ে অনেক অবৈধ লোক ধরা পড়ে এবং পরবর্তীতে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়। এখন এই অবস্থায় সব পুলিশকে আসলে খবর দেওয়া হয়, ট্রাফিক পুলিশ সহ সবাইকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয় যে এরকম কোন ছেলে যদি পাওয়া যায় তাহলে তাকে যেন তাদের হেফাজতে রেখে তারপরে খবর দেওয়া হয় বাবা মাকে বা পার্শ্ববর্তী কোন স্টেশনে। তারাও কোনো খবর দিতে পারছিল না। এভাবে করে একজন পুলিশ অফিসার, সে খুব দৃষ্টি রাখছিল, বেশ কড়া দৃষ্টি রাখছিলেন, সেটা হচ্ছে গিয়ে যেই দোকান থেকে আসলে সে কোক কেনে, হ্যাঁ পেপসি কেনে, সেই দোকানে আসলে খোঁজ মানে বেশ কড়া নজরদারিতে রেখেছে। এখন সে লক্ষ্য করলেন যে একটা ছেলে সবসময় দিনে 4-5 বার ওই দোকানে আসে এবং একই জিনিস কিনে নিয়ে যায়। জিনিসটা কি আসলে তখনও সে ধরতে পারেনি, কারণ সে অনেক দূরে কড়া নজর রাখছিলেন। এরকম দিনে 3-4 বার আসে কিন্তু কিনে নিয়ে যাচ্ছে, তাহলে মানে জীবনে এমন কি আছে দৈনন্দিন জীবনে যে যেটা প্রতিদিন 3-4 বার লাগে এবং 3-4 বারই এসে কিনতে হয়? এটা পুলিশকে বেশ ভাবিয়ে তোলে। পরে পুলিশ পাশের একটা দোকানে ঢুকে সে এক একটা সিভিল ড্রেস কেনে, সে অনড্রেসে ছিল, পরে সে ড্রেস কেনে বাড়িতে গিয়ে সেটা পরে তারপরে আসে যেন ধরতে না পারে, আগন্তুক হিসাবে মনে করে নতুন ড্রেস পরে সে আসে। যখন এবং ওই দোকানের পাশেই সে দাঁড়িয়েছিল, অন্যান্য যারা দোকানে ক্রেতা আছে তাদের সাথে কথা বলছিল যে সে একজন বিদেশি, এইভাবে সে কথা বলছিল। অনেকক্ষণ পরে আসলে দেখলেন যে ওই লোকটা, ওই ছেলেটা আবার আসলো এবং এসে সে অনেক কিছুর সাথেই একটা সুপার গ্লু কিনে নিয়ে যায়। এবং দোকানদার বাঙালি, এখন বাঙালি হওয়ার পর সে আসলে কৌতূহলী হয়ে পড়ে যে সে জিজ্ঞেস করছে যে প্রতিদিন এরকম 5-6টা সুপার গ্লু দিয়ে কি করছে এই ছেলেটা,
মানে প্রতিদিন সে যে জিনিসপত্র কিনতে আসে তার সঙ্গে সুপার গ্লু প্রতিদিন সে একটা
5-6টা করে সুপার গ্লু কিনে।
আচ্ছা আচ্ছা,
5-6টা করে সুপার গ্লু কিনে, কিন্তু এটা কেউ বুঝতে পারছে না যে আসলে সে কি করে। এখন যেহেতু ছেলেটি সৌদি নাগরিক, সে আসলে এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য ছিলেন না। পরবর্তীতে সে ধমক লাগায় সেই বাঙালি দোকানদারকে এবং সে চলে যায়। এক পর্যায়ে গিয়ে অন্যান্য জিনিসের সাথে সে আবার দ্বিতীয়বার সে আবার সুপার গ্লু কেনে, এভাবে করে চলে যাচ্ছে। পুলিশ অফিসারটি বেশ কৌতূহলী হলেন, সে দাঁড়িয়ে দেখলেন যে এরকম একটা অবস্থা। পরে দোকানদারকে জিজ্ঞেস করার পর দোকানদার মানে সরল স্বীকারোক্তি ছিল যে এই ছেলেটা গত 3-4 দিন ধরে 5-6টা করে সুপার গ্লু কিনে দিনে, এবং কেন কিনে সেটা বোঝা যাচ্ছিল না। এবং পরে পুলিশ অফিসার খেয়াল করে দেখলেন যে দোকানের সামনে যে মাঠ ছিল, মাঠের এক কোনায় ছেলেটা আসলে সুপার গ্লু দিয়ে নেশা করত, এরকম একটা অবস্থা।
আচ্ছা,
সুপার গ্লুটা দিয়ে নেশা করত।
এটা কিন্তু বর্তমানে আমাদের এখানেও একটা মানে বিশেষ করে পথ শিশু বা বাজারে থাকে তাদের একটা আমরা মাঝখানে এরকম শুনেছি বা এখনো শুনে থাকি যে একটা এই সুপার গ্লু দিয়ে প্লাস্টিকের চোঙায় যেই হোক
কোন একটা পদ্ধতিতে তারা করছে, আসলে ওরকম একটা কাজ করছিল। এবং পরে পেপসি, সেই ছেলেটা পেপসি খাচ্ছিল, এইভাবে করে পরে সে পেট্রোল পাম্পে গেল এবং পেট্রোল পাম্প থেকে পেট্রোল কিনে সেটাও সে একটা প্রক্রিয়ার মাধ্যমে নেশার বস্তু হিসেবে তৈরি করে নিল ওই ছেলেটা। এটা যখন সেই পুলিশ অফিসার পার্শ্ববর্তী একটা পুলিশ স্টেশনকে খবর দেওয়ার পরে বেশ অনেক পুলিশ চলে আসলো এবং সেই নেশাগ্রস্ত ছেলেটিকে অ্যারেস্ট করলো। পরবর্তীতে তাকে যখন বেশ রিমান্ডে নেওয়া হলো, তাকে বেশ চার্জ করা হলো, তখন সে স্বীকার করে যে আলা ছেলেটাকে আসলে সেই কিডন্যাপ করে বেশ দূরের একটা মরুভূমির ওইখানে খেজুর বাগানে সে ছেলেটাকে নিয়ে যায়। কারণ হচ্ছে আলার বাবা যেহেতু ধনী, সে নেশার টাকাটা তার আলার বাবার কাছ থেকে নিতে পারবে, বাবার কাছ থেকে টাকা নেবে, এরকম একটা চিন্তা ছিল। কিন্তু আলা বেশ চঞ্চল হওয়ার কারণে সে এক পর্যায়ে বিরক্ত হয়ে আলাকে মেরে ফেলে সে ওই মরুভূমির ওইখানে বালুর নিচে চাপা দিয়ে দেয়। এই অবস্থায় গিয়ে এবং সৌদি আরবের আইনে আছে যে যদি কোন হত্যাকারী জীবনের বিনিময়ে জীবন দেবে, নয়তো বা যে ছেলেটা মারা গেছে তার বাবা চাইলে অন্য কোন বিনিময়ে সেটা উসুল করতে পারে, এরকম একটা আইন আছে সৌদি আরবে। এখন আলার বাবা এই হত্যাকারীর আসলে বিচার চায় এবং সে জীবনের বিনিময়ে জীবন চেয়েছিল, যদিও এই ছেলেটির বাবা, নেশাগ্রস্ত এই ছেলেটির বাবাও ধনী ছিলেন এবং সে এই হত্যার কারণে বেশ বড় একটা অঙ্কের অর্থ দণ্ড দিতে চেয়েছিলেন, কিন্তু আসলে আলার বাবা সেটা রাজি হয়নি। পরবর্তীতে একদিন নামাজ শেষে জনসমক্ষে সেই নেশাখোরে শিরচ্ছেদ করা হয়, এভাবে শাস্তিটা দেয়া হয়। আসলে পুরো ঘটনাটা আসলে এটা, এবং এটা সত্যি ঘটনা, 1997 সালের ঘটনা জেদ্দা শহরের।
তো যাই হোক, আমরা শুনলাম এবং আমরা ওই দেশের যে আইন সম্পর্কে কিছুটা ধারণা করতে পারলাম। তো এটা যে বন্ধুটা পাঠিয়েছে, আমি দেখি এখানে নাম আছে কিনা তার,
উনি নাম লিখে পাঠাননি,
সম্ভবত ঘটনা মিডল ইস্ট। আপনি ভাই, আপনি, আমি পেয়েছি কিন্তু আপনার নামটা আমি পাইনি। আপনি যদি এই মুহূর্তে শুনতে থাকেন কুয়াশা, প্লিজ, আমরা সাধারণত চেষ্টা করি যার গল্পটি আমরা পড়ি তার সঙ্গে আমরা যোগাযোগ করে তাকে জানিয়ে দিই, কিন্তু আজকে আমরা জানাতে পারিনি যেহেতু কোন কন্ট্যাক্ট নাম্বার বা কিছু ছিল না। আমি শুধু লেখাটা পেয়েছি, আমি সঙ্গে কিছু অন্য কিছু পাইনি। তো আপনি যার গল্পটা পড়া হলো, আপনি যদি শুনতে থাকেন এই মুহূর্তে কুয়াশা, আপনি অবশ্যই আমাকে আমার ফ্যান পেজে, এবিসির ফ্যান পেজে হোক অথবা 2221 আমাদেরকে আপনার নামটা লিখে পাঠাতে পারেন যে আপনি লিখে পাঠিয়েছেন এটা। আর অনেক বন্ধু যোগ দিয়েছে অনিন্দ আমাদের সঙ্গে এই মুহূর্তে, প্রচুর বন্ধু প্রচুর কথা লিখে পাঠিয়েছে।
আচ্ছা, আমরা কি কিছু এসএমএস পড়ব?
হ্যাঁ নিশ্চয়ই। লিখেছে কাশফি ঢাকা থেকে, লিখেছে আই এম 8 years old বাট আই এম ভেরি ব্রেভ। তো একটা কথা বলছি যে ব্রেভ হও আর যাই হও, যাদের বয়স 18-এর নিচে তারা অবশ্যই অভিভাবকের অনুমতি নিয়ে কুয়াশা শুনবে, অথবা আমি প্রস্তাব করব না শুনবার, না শোনার জন্য। এবং যাদের হৃদরোগ আছে কিংবা হয়তো শারীরিকভাবে অসুস্থ, বয়স হয়ে গেছে একটু বেশি, বা হয়তো কোন মানে ভয়াবহ কোন জিনিস হয় না, এসময় কোন নার্ভের প্রবলেম আছে বা কিছু, না তাদের নার্ভাস ব্রেকডাউন হতে পারে, অনেক কিছু হতে পারে, শারীরিকভাবে অসুস্থ থাকলে, ফিজিক্যালি ফিট না থাকলে, চিত্ত দুর্বল থাকলে, তারা অবশ্যই শুনবেন না। বিশেষ করে শিশু যারা, তাদেরকে কুয়াশা শুনতে দেবেন না। আর কাশ্মীর তুমি ব্রেভ, খুব ভালো কথা। আজকের আয়োজন অবশ্য তুমি শুনতে পারো, আজকের ঘটনাটা খুবই চমৎকার। কিন্তু অন্যান্য আয়োজন যখন হবে, অনেক সময় প্রমোতেই কিছুটা বোঝা যায় বা কোনো সেরকম থাকলে, তুমি শুনো না, কারণ রাতে তুমি ভয় পেতে পারো, পরের দিন তোমার স্কুল খোলা থাকতে পারে, পরীক্ষা থাকতে পারে, এটা একটা ডিস্টার্বেন্সের কারণ। আর সব বয়সে সবকিছু কিন্তু সব বয়সের জন্য নয়, এটা মনে রাখতে হবে। নাজমুল ও রবিউল লিখেছে কালীবাজার থেকে, শ্রামিনাপো আজকের কুয়াশাটা মনে হয় খুব ভয়ের হবে। এগুলো সবই প্রেডিকশন, আমি কোনটারই উত্তর দেব না, আমি শুধু পড়ে যাচ্ছি।
আমরাও আশা করি।
রেডিও শুনতে না পেরে আমার খুব কষ্ট হচ্ছে, আমি জানি না এটা কে লিখে পাঠিয়েছে, তার বোধহয় বাড়িতে রেডিও নেই আপাতত বা কানেকশন নেই। তাসনুবা লিখেছে আপি হাউ আর ইউ, আই এম ভেরি সিক বাট আই এম লিসনিং টু ইউ। থ্যাংক ইউ তাসনুবা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তোমার দ্রুত স্পিডি রিকভারি আমি কামনা করছি। আর বিকাশ লিখেছে ত্রিপুরা খাগড়াছড়ি থেকে, আশা করছি আজকের কুয়াশাটা চরম হবে, তাই শোনার জন্য রাত জেগে পাখি হয়ে থাকলাম। আর তানিম লিখেছে কেরানীগঞ্জ থেকে, ওয়েলকাম জানিয়েছে আমাদেরকে। আরমান লিখেছে ঢাকা থেকে, লিখেছে খুব মজা লাগছে, মনে হচ্ছে আজ কুয়াশা খুবই ভয়ঙ্কর হবে। সবাই খুব ভয়ঙ্কর, ভয় থাকে, রহস্য থাকবে, এখন কি কারণে কোন ঘটনা থাকবে সেটা আগে থেকে কিছুই আমি বলবো না, এটা তুমি প্রেডিক্ট করতে থাকতে পারো। আর বিকাশটা বললাম, কয়েকটা এসএমএস আমি জানি না আমাদের সার্ভারের সমস্যা কিনা, বা যারা পাঠাচ্ছেন আমাদেরকে 2221 একটু খেয়াল করে দেখবেন আগে, যেন একটু এবিসি লিখেন, এবিসি লিখে তারপরে মেসেজটা লিখে তারপরে 2221 আপনার নাম লিখে 2221 পাঠিয়ে দেবেন। এটা কিন্তু অনেকে করছেন না, এবং সেই ক্ষেত্রে বা আমি জানি না, হয়তো বা এক একজনের এসএমএস 4-5টা করে চলে আসছে, যেটা আমি দেখতে পাচ্ছি একই এসএমএস বারবার আসছে। ভাইয়া এবং আপু, আমি গত সপ্তাহে প্রথম কুয়াশা শুনলাম, শুনে অনেক অনেক ভালো লেগেছে। আর তখন থেকে আমি ভাইয়া ও আপুর রীতিমতো ভক্ত হয়ে গেছি। আরে তোমার নামটা আসেনি, শুধু আর এসেছে, 164 অক্ষরের মধ্যে লিখবে তাহলে একদম মোটামুটি আমরা পাবো, আর না হলে দুবারে পাঠাবে। আমি কুয়াশাকে ভালোবাসি, আবু বকর সিদ্দিকি, রামগঞ্জ। রাজু ঢাকা ইউনিভার্সিটিতে লিখেছে, আমি আই এম ইন্টারেস্টেড টু লিসেন দিস প্রোগ্রাম। আচ্ছা, ধন্যবাদ অনেক। আজকের কুয়াশাটা রাত জাগা পাখি এর মতো শুনব, সোহেল। লাভ ইউ মাচ এবিসি রেডিও, থ্যাংকস। কুয়াশাটা জোশ হবে লিখেছে তানিম। মিজান লিখেছে আশুলিয়া থেকে, আমি আর আমার বন্ধু রাজ দুজনে গভীর আগ্রহ হয়ে আছি যে কি ঘটবে, জানি না, ভূতের না খুনের রহস্য, দেখো কি হয়, একটু অপেক্ষা করো। আর একটু অপেক্ষা করতে হবে আমাদের, আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে গল্প শুনবার জন্য। তার আগে তোমাদের কিছু এসএমএস আমরা পড়ে দিচ্ছি। তুমি কি এখানে কিছু কোন এসএমএস এসেছে?
হ্যাঁ, আমাদের এখানে এবিসির ফ্যান পেজে বেশ কিছু এসএমএস আসছে। একজন লিখেছেন নওরিন ফারজানা নৌফা, উনি দেখেছেন আপু আপনারা এবিসি রেডিওর নামে একটা ওয়েবসাইট করেন, তার মাধ্যমে এবিসি যে কোনো অনুষ্ঠানের পর্বগুলো ডাউনলোড করার ব্যবস্থা করেন।
আচ্ছা, তোমাকে একটা কথা বলছি, তুমি বলতে শুধু আমাদের আয়োজনই শোনো, এবিসির অন্য খোঁজ খবর তুমি রাখো না। এবিসির ওয়েবসাইট আরো বোধহয় প্রায় 2 বছরের মতো কাছাকাছি হয়ে গেল, 2 বছরের তো হবেই, 2 বছরের বেশি হয়ে গেছে। ওয়েবসাইট আছে এবিসি রেডিও, এবিসি রেডিও bd.fm, এখানে লগ ইন করলেই তুমি এবিসি রেডিওর ওয়েবসাইটে যেতে পারবে, এবং সেখানে গিয়ে দেখবে সংগ্রহশালা লেখা আছে, আমাদের যত আর্জি আছে তাদের সব মোটামুটি ছোটখাটো তাদের বিষয়ে ইনফরমেশন আছে, আমাদের কি কি প্রোগ্রাম হয় সেগুলো আছে। যাই হোক, সংগ্রহশালায় গেলে তুমি আমাদের যে রাতের আয়োজনগুলো হয় সেগুলো সবগুলো সেখানে রাখা আছে, তুমি যেগুলো মিস করেছো সেগুলো ডাউনলোড করে তুমি শুনতে পারো।
তাসনুভা জাহান উনি লিখেছেন, ডাউনলোড করার ভালো ব্যবস্থা করো আপু, আজ আছি কুয়াশাতে, তোমরা আছো তো? আমরা অবশ্যই আছি, এবং শারমিন তো বলেই দিল যে কিভাবে ডাউনলোড করতে হবে। এছাড়া পরবর্তীতে তামজিদ হুসাইন উনি লিখেছেন, কুয়াশায় অন্ধকার হয়ে যাবে সব, আমরা আশা করি কুয়াশায় অন্ধকার হয়ে যাবে, আবার কুয়াশা কাটবেও
অবশ্যই।
এবং শেষ রাতের কান্না উনি লিখেছেন, নিরাশা হতাশা কুয়াশা, বেশ ভালোই মিলিয়েছে,
চমৎকার।
আর রফিকুল ইসলাম উনি লিখেছেন কাপাসিয়া থেকে, আমি কুয়াশার একজন নতুন ব্যক্তি, বা এখানে ব্যক্তি না
বন্ধু
আসলে। শারমিন সুমি উনি লিখেছেন, ফিলিং এক্সাইটেড অ্যাবাউট কুয়াশা, অনেকে ওয়েট করছেন। খাবাব চৌধুরী উনিও ওয়েট করছেন কুয়াশা শুনতে, এবং কুয়াশা তো শুরুই হয়ে গেল, শুনতে থাকুন। নুসরাত জাহান জেরিন উনি লিখেছেন, আমি শুনব না, আমার ভয় লাগে, আমার কাল অনেক হোমওয়ার্ক, কিভাবে কমপ্লিট করব বুঝতে পারছি না। শারমিন কিছু বলবে?
হ্যাঁ, আমি বলবো যে সাই ফার্মগেট থেকে লিখেছে শারমিন আপু, কুয়াশা প্রোগ্রামটা অনেকদিন ধরে শুনছি, গল্পগুলো খুবই রোমাঞ্চকর, অ্যান্ড আপু তোমার প্রেজেন্টেশন ইজ অলওয়েজ অসাম। আমি একটা এস এম এস করছিলাম সেখানে তোমার কথাও লেখা আছে, আমি কোথায় চট করে হারিয়ে গেলাম বুঝলাম না, আমি পড়ছি সেটা, আমি খুঁজে দেখি। আচ্ছা পড়তে থাকি। মিজান লিখেছে, আশুলিয়া থেকে আমি আর আমার বন্ধু, এটা পড়লাম একটু আগে, কুয়াশা তো অনেক সুন্দর আর অনেক ভালো লাগে। দেখেছে সাদ্দাম আহমেদ চিটাগাং থেকে, আমি রংপুরের যাচ্ছি, চারটায় আমার মেডিকেল এক্সাম আছে, আই মিস ইউ বিপি অ্যান্ড অনিন্দ, প্রে ফর মি, খোদা হাফিজ লিখেছে। আচ্ছা আমরা অবশ্যই দোয়া করছি, এটাই খুঁজছিলাম আমি। আচ্ছা আই লাভ কুয়াশা প্রোগ্রাম। আর শাহরিয়া চিটাগাং থেকে লিখেছে, আই লাভ এবিসি রেডিও অ্যান্ড কুয়াশা, অসম। বাসু গোপালগঞ্জ থেকে লিখেছে, আজকের কুয়াশা অনেক ভালো লাগছে, শারমিন আপু আমি কিভাবে গল্প পাঠাবো? আচ্ছা এটা আমি একটু বলিনি, এটা অনেক এই ধরনের এস এম এস এসেছে, যদি তোমরা চাও যে তোমাদের গল্প আমরা, যদি আমাদের সেরকম মান সম্পন্ন হয় যেটা সম্প্রচার করার মতো, কারণ আমরা অনেক লিসনারের গল্প কিন্তু ইতিমধ্যে আমরা প্রচার করে ফেলেছি, এবং অনেকের লেখা কিন্তু পড়ে শুনিয়েছি একটু আগে, যেটা অনিন্দ শোনাচ্ছিল একটা গল্প সৌদি আরব থেকে, সেখানকার একটা ঘটনা, বেশ মর্মান্তিকই বলবো আমি, সেই ঘটনা লিখে পাঠিয়েছিল এক বন্ধু, তার নামটা বলতে পারিনি, তার নামটা আমি বলেছি, যদি পায় আমাদেরকে লিখে আমাদেরকে পাঠাতে। তা আমি গল্প পাঠাবার ঠিকানাটা জানিয়ে দিচ্ছি, ইমেলের মাধ্যমে পাঠানো যাবে, আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, কুয়াশা FM8920@gmail.com, আবারও বলছি কুয়াশা FM8920@gmail.com। আর আমাদের যদি মানে পোস্ট করে পাঠাতে চাও, মেইলে পাঠাতে চাও, তাহলে ঠিকানা হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ABC রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, প্রথমে ঢাকা ট্রেড সেন্টার লিখতে হবে, তারপর 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ABC রেডিও, সেকেন্ড ফ্লোর, কারবান বাজার, ঢাকা। তা আমাদের একটা বিরতি নিতে হবে, একটু পরে আমরা বিরতিটা নিচ্ছি, কিন্তু তার আগে আরো একবার আমি জানিয়ে দিচ্ছি, এছাড়াও ABC রেডিও যে ঠিকানাটা দিয়েছি আমরা, ঢাকা ট্রেড সেন্টার, কারবান বাজার, সেখানে এসে নিজেও কিন্তু পৌঁছে দিয়ে যেতে পারো, সেভাবে কিন্তু অনেকে দিয়েছে। সুতরাং এই তিনটা মাধ্যম আছে আমাদেরকে পাঠানো, অথবা আর জে শারমিনের যে ফ্যান পেজ আছে সেটার ইনবক্সেও পাঠাতে পারো, অ্যাটাচড করে পাঠাতে পারো, সেখান থেকেও আমরা অনেক সময় অনেক গল্প পাই। অথবা যদি মনে করো বড় না পাঠাতে পারছো, তুমি একটু সুন্দর গল্প পাচ্ছ যেটা পড়ে শোনাতে পারে অনিন্দ, সেরকমও পাঠানো যেতে পারে। তো ঠিক আছে, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, আমার মনে হয় ছোট্ট বিরতি নিয়ে, কিন্তু বিরতিতে যাবার আগে বলে দিচ্ছি, যারা আমাদেরকে লিখতে চাইছো তারা আমাদেরকে লিখতে পারো 2221 যে কোনো মোবাইল থেকে, তার আগে অবশ্যই মেসেজ অপশনে গিয়ে ABC কথাটা লিখবে, তারপর তোমার কথা লিখে নাম লিখে পাঠিয়ে দিতে হবে, নাহলে এই সার্ভারের সাংঘাতিক রকমের ঝামেলা দেখা দিচ্ছে, একটা হিসেবে চারটা পাঁচটা করে আসছে, তো ABC লিখলে স্পেসিফিক্যালি বোঝা যাবে এখানে আসছে, এবং যেহেতু নিয়মটা একটু পাল্টে গেছে, আমাদের SMS পাঠানোর নাম্বারও পাল্টে গেছে, সেই কারণে এই ব্যবস্থা, যার জন্য বারবার বলছি আগে অবশ্যই ABC লিখতে হবে। আরেকটা হচ্ছে যে আর জে শারমিনের ফ্যান পেজ আছে এবং ABC রেডিওর ফ্যান পেজ, সেখানে লিখতে পারো। কুয়াশা চলছে ABC রেডিও FM 90.2 এর সঙ্গে আছি আমি শারমিন,
আর আমি অনিন্দ,
ছোট্ট একটা বিরতি নেব, তারপর আবার ফিরে আসছি। কুয়াশা জমছে কুয়াশা একটু একটু করে রেডিও এফএম 90.2 এবং সাথে আছি শারমিন
আর আমি অনিন্দ।
আর যে চিৎকারটা শুনে এটা শুনে কিন্তু অনেকে ভয়ে বন্ধ করে রাখে রেডিও, লিখে পাঠিয়েছে আমাকে যে এটা শুনে এত ভয় লাগে বাকিটা শুনতে ইচ্ছে করে। কেউ কেউ বলেছে যে এই চিৎকারটা না শোনালে কি হয়। একজন লিখে পাঠিয়েছে সেই চিৎকারের কারণে তার এত ভয় করে রাতে সে ঘুমায় না, তাই সে শোনে না, পরের দিন সে শোনে কুয়াশা।
আচ্ছা,
তো চিৎকার বন্ধ করা যাবে না। আর একজন লিখেছে যে ভূতের গল্প হলে খুব ভালো হতো, সেটা লিখেছে আবু বকর ড্যামরা থেকে। এভরি উইক যদি ভূতের গল্প, কুয়াশায় বোধহয় ভূত থাকে না, কুয়াশার রহস্য থাকে। আমরা কিন্তু রহস্যের কথা বলি, আমরা ভয়ের কথা বলি। তো শুধু ভূতেই কি মানুষ ভয় পায়? ভূতের তো কোনো অস্তিত্বই নেই, যে জিনিসের অস্তিত্ব নেই তাকে ভয় পেতে হয় না। কিন্তু যে জিনিসের অস্তিত্ব আছে, যেটা নিয়ে একটা ঘটনা ঘটে গেছে, যেটার কোনো কুলকিনারা আমরা পাই না, আস্তে আস্তে একেবারে শেষে গিয়ে আমরা জানতে পারি, সেখানে মাঝে মাঝে এমন সব ঘটনা থাকে, এমন কিছু ঘটে যায় যেগুলো নিয়ে, যেগুলো শুনে আমরা ভয় পাই, সেটাই হচ্ছে কুয়াশা, আমাদের কুয়াশার আসল উদ্দেশ্য। তোমার কি মনে হয় অনিন্দ?
আমার তাই মনে হয়, আসলে ভূতের অস্তিত্ব এখন এই বিজ্ঞানের যুগে আসলে খুব একটা নাই।
কিন্তু তারপরে কিছু আদি ভৌতিক বা কিছু একটা মানে কি বলবো এটাকে, জিনিস অনেক সময় থাকে যেটা কোন রিজন নেই, আমাদের গল্প অনেক সময় থাকে, সেটাকে আমি ঠিক ভূত বলতে চাই না। আমি সাধারণত ভূত বোঝাই না। গত সপ্তাহে আমাদের যে গল্পটা ছিল সেটা অনেকেই ভূতের ভেবেছে, কিন্তু আমি একটা সাইন্টিফিক ব্যাখ্যা দিয়েছিলাম, কিন্তু বলেছিলাম যে হতে পারে হয়তো তার কোনো মানসিক সমস্যা ছিল, আদৌ কি ভূত ছিল কি না ছিল সেটা আমরা জানি না, গল্পের খাতিরে সেটা চলে এসছে।
আর ভৌতিক গল্প কিন্তু ভূতের না হয়েও ভৌতিক হতে পারে, আসলে হ্যালুসিনেশন
থেকে এক ধরনের মানুষ দেখতে পায় যেটাকে সে ভূত ভাবতে পারে বা অন্য কিছু ভাবতে পারে। আমরা সেগুলো নিয়ে বেশ কিছু গল্প কিন্তু শুনিয়েছি, আগামীতে আমরা শোনাবো, আজকে কি হবে সেটা আমি এখন বলবই না। তো আমি তানিম কেরানীগঞ্জ থেকে অনেকবার লিখে পাঠিয়েছে, আমার ফ্রেন্ড মিশকাত শুনছি ও নতুন, ওকে ওয়েলকাম করো, স্বাগত জানাচ্ছি মিশকাতকে। এবং তানিম লিখেছে, আরো একবার লিখেছে যে আমার মনে হচ্ছে আজকে খুব রহস্য ভরা এবং খুব জোর সবে, অনেক ধন্যবাদ তোমার। তানিমকে আমি বলছি, তানিম তুমি একটু চেক করে দেখো, তোমার একই মেসেজ কিন্তু বেশ বারে বারে আসছে, বারে বারে আসছে, যার জন্য আমি একসঙ্গে দুটো পড়ে দিলাম। এনামুল পাঙ্কুপাড়া আর্মি ক্যাম্প থেকে লিখেছে, রাঙামাটি থেকে, আপু অ্যান্ড ভাইয়া আপনাদের গল্পটা ভালো লাগছে কারণ আমি এখন ডিউটি করছি। গল্প যেটা পড়ে শোনা সেটা একটা ছোট গল্প একজন আমাদের শ্রোতা বন্ধু লিখে পাঠিয়েছে, সেটা শুনিয়েছে অনিন্দ। আসল গল্প এখনো শুরু হয়নি, আসল গল্পে আমরা যাচ্ছি রাত 12টার ছোট্ট খবর শুনে। তারপরে খুব খারাপ লাগছে, বউ ও মেয়ের কথা মনে পড়ছে, আমি একা কুয়াশা শুনছি। আইএস রুবেল দুবাই থেকে, আই থিঙ্ক টুডেস দুবাই থেকে এখানে SMS আসলো কিভাবে, আচ্ছা যাই হোক, হয়তো উনি কাউকে পাঠিয়েছেন, সে হয়তো এখানে ফরওয়ার্ড করে দিয়েছে, সেটা হতে পারে। আই থিঙ্ক টুডে স্টোরি কুড বি আ সুপার ন্যাচারাল স্টোরি এথনিকা। তানিম আবারও তানিম আসলে বিভিন্ন রকমের SMS এখন লিখে পাঠিয়েছে, ভয় করছে, শুরুই হলো না ভয়। সজীব লিখেছে অসম, ধন্যবাদ। সাইমন চিটগং থেকে লিখেছে, শ্রাবিন আপু ঘটনাটা কখন শুরু হবে? আর একটু ভাই, আর একটু অপেক্ষা করতে হবে, তারপরে ঘটনা শুরু হয়ে যাবে, তখন আর আমাদের কথা শুনতে পাবে না, তখন তুমি ঘটনায় শুনতে পারবে। তা আমি একটু আমার ফ্যান পেজে যেগুলো এসছে আমি কয়েকটা একটু চট করে পড়ে দিই, আমাদের হাতে অল্প কিছু সময় আছে। তুমি কি ওখানে কোনো কিছু আছে? আমি এখানে পড়ি, অবুজ বোনের ভালোবাসা লিখে পাঠিয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার অসম্ভব ভালো লাগে, অনেক ধন্যবাদ। অসীম চৌধুরী, আচ্ছা হারিয়ে গেছে অসীম চৌধুরী, একটু পরে পড়ছি। হাবিবুল্লাহ হাবিব লিখেছে, চরম রকমের অস্থির কাহিনী হবে, আমি গেস করতে পারছি, আজ আমার বার্থডে। আচ্ছা, হ্যাপি বার্থডে হাবিবুল্লাহ হাবিব। শহীদুল আলম আদিদ লিখেছে, আপনি আমার তুমি বলো শুধু ভূত। একজন MD ইয়ারাজ লিখেছে, নাইস বন্ধু। এই এটা কি লিখেছে, নাদিম মাহমুদ মামুন লিখেছে, আপু স্টোরি শুরু করো, আমাদের নিয়ম অনুযায়ী আমরা স্টোরি শুরু করবো, তোমাকে আরেকটা অপেক্ষা করতে হবে। অমর দত্ত লিখেছে, আপু কুয়াশা আমার খুব ভালো লাগে, তবে প্রেম রোগ আরো ভালো লাগে। আচ্ছা ধন্যবাদ শারমিন, প্লিজ 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 তাড়াতাড়ি স্টার্ট করো। এটা লিখেছে প্রিন্স বয় ইমরান। অশান্ত মন লিখেছে, আপু ফার্স্টে গল্পটা শুনে ছেলেটার জন্য খুব খারাপ লাগছে, অর্থাৎ অনিন্দ যেই আলা ছেলেটা যে গল্পটা তুমি বলেছিলে সেটা আসলে খুবই খুবই আমি বলবো খুবই হৃদয় বিদারক একটা কাহিনী। আর মোহাম্মদ আকাশ লিখেছে, ভূত বলতে কিছু আছে আমার মনে হয় নাই, আপনারা কি বলেন? আমাদের উত্তর আমরা একটু আগে দিয়ে দিয়েছি, আর রিপিট করতে চাইছি না সেটা সম্পর্কে। পিপলু খালেক লিখেছে, আমি ভয় পাইনি। হৃদয় খান লিখেছে, আপু তোমরা অনেক দেরি করছো। আমরা দেরি করছি না, আমরা এখন 12টা থেকেই যাই, আমাদের আর একটু সময় আছে হাতে, তারপর কয়েকটা SMS পড়ি চলে যাচ্ছি আমরা, তারপরে একটা ছোট্ট খবর, তারপরে কুয়াশা শুরু হয়ে যাচ্ছে। ভয় করে না, জাস্ট কৌতূহল, এটা লিখেছে নাইমুর রহমান নাইম। তো ঠিক আছে, আরো যারা বন্ধু সঙ্গে আছে, বন্ধুরা সব সঙ্গেই থাকো, আমরা ফিরে আসবো ছোট্ট খবরের পর কুয়াশার আজকের গল্প নিয়ে। সঙ্গে আছি শারমিন
আর আমি অনিন্দ।
আমাদের লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল থেকে 221-এ, তার আগে অবশ্যই ABC লিখে তোমার SMS-টা লিখতে হবে। আবার স্বাগত জানাচ্ছি কুয়াশায়। সঙ্গে আছি আমি শারমিন
আর আমি অনিন্দ।
শুনছেন ABC রেডিও FM 90.2। শুরু হয়ে গেছে আমাদের আজকের গল্প শুনবার। আজকের কাহিনীটি যিনি লিখেছেন, তিনি স্ক্রিপ্টটি তৈরি করেছেন, তার নাম হচ্ছে রুম্পা জামান। তা আমার মনে হয় আমরা সময় নষ্ট না করে আমরা কাহিনী শুরু করে ফেলি, তার আগে অনিন্দ একটু জানিয়ে দাও আমাদেরকে কোথায় SMS পাঠাতে হবে।
আচ্ছা, আমাদেরকে SMS পাঠাতে হবে 221 এই নম্বরে, এবং প্রথমে ABC লিখে তারপর আপনার মনের কথাগুলো, আপনার কুয়াশা সম্পর্কে আপনার অনুভূতি লিখে আমাদেরকে পাঠাতে পারেন। আবার বলে দিচ্ছি, 221 এই নম্বরে।
কিন্তু তার আগে অবশ্যই ABC লিখতে হবে এবং আপনার নামটা লিখবেন। আর যারা অনলাইনে শুনছেন তারা ইচ্ছে আর জি শারমিনের ফ্যান পেজে এবং ABC-র ফ্যান পেজেও পাঠাতে পারেন। তা আমার মনে হয় আমরা গল্প শুরু করে ফেলি আর দেরি না করি।
হ্যাঁ,
মিতির বিটন মামার ভালো নাম হল চৌধুরী শাহ ইমতিয়াজ ইবনে রশিদ খালেদ রৌফ। স্কুলে যখন প্রথম ভর্তি হতে গিয়েছিলেন তখন মুখ বাঁকা করে স্যার বলেছিলেন, তা বাপধন, কজনের নাম এটা? শুনে ছোট্ট বিটন মামা কিছুই বলেনি, বাসায় এসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন শুধু। মিতির নানা ভাই অর্থাৎ বিটন মামার বাবা আবিষ্কার করলেন, ছাদের কোনায় মোটামুটি একখানা ছোট্ট পুকুর হতে বাকি বিটন মামার চোখের পানিতে। জোর করে ছাদ থেকে নামিয়ে এসে জিজ্ঞেস করলেন,
কিরে বেটা কাঁদিস কেন?
আব্বা আব্বা, আমার নাম এত বড় কেন আব্বা?
পৃথিবীতে এত জটিলতা থাকতে তুই এই সামান্য ব্যাপারে কাঁদছিস? শোন, নাম যখন রাখা হয়েছে নিশ্চয় তার একটা কারণ আছে।
কি কারণ আব্বা?
কারণ তা ভাবে এক রহস্য, আর সে রহস্য তো তোকে বের করতে হবে। যেদিন এই রহস্য বের করতে পারবি সেদিন তুই আবার নাম নিয়ে আমাকে প্রশ্ন করবি। এবার কান্না থামা, এই সামান্য বিষয় নিয়ে মন খারাপ করলে হয়?
বিটন মামার বাবা অর্থাৎ মিতির নানা এরপর আর এ বিষয় নিয়ে কোনো কথা বলেননি। তবে নাম রহস্য বিটন মামার মনে গেঁথে আছে তখন থেকেই, কারণ বিটন মামা জানতেন তার বাবা যখনই তুই থেকে তুমিতে চলে যেতেন তখনই বুঝে নিতে হতো কোনো গভীর বিষয় আছে এর মাঝে। সেই দিনের পর বিটন মামা এ বিষয় নিয়ে আর কাউকেই কোনো প্রশ্ন করেননি। কিন্তু তাই বলে নাম নিয়ে জটিলতারও কিন্তু শেষ হল না। বিটন মামাকে কেউ ডাকে খালেদ, কেউ ডাকে ইমতিয়াজ, নানা মাপে নানা মারপ্যাচে পড়ে বিটন মামা একসময় বাড়ির নাম বলতে লাগলেন সবাইকে, আর তা হল বিটন। মিতির মা তাকে ডাকি বিটন বলে, সেটারও ইতিহাস আছে কিন্তু তা অন্য আরেকদিন হবে, আপাতত মূল কথায় যাই। সেই ছোট্টবেলায় মিতির নানা বিটন মামাকে রহস্যের গল্প বলেছিলেন, তারপর থেকে বিটন মামা মনে হয় রহস্য নিয়ে ভাবতে শুরু করেন। তো যেইভাবে সেই কাজ সেই প্রচলিত প্রথাকে সত্যি প্রমাণ করে বিজন মামা হয়ে গেলেন রহস্য বিশারদ, যার কাজ হল নানা রকমের রহস্য বিশ্লেষণ করে তার সমাধানে আসা। মামার এই 32 জীবনে তিনি না হলেও আশেপাশের এলাকার গোটা 50-এক রহস্য সমাধান করেছেন, পুলিশের কাছ থেকে সার্টিফিকেট আর প্রধানমন্ত্রী সনদও পেয়েছেন। কারণ একা একা বিটন মামা কাজ করলেও বড় রহস্য সমাধানে পুলিশ বা সিআইডি তো লাগবেই, আর একা মানে কি একা নাকি, মিতি আছে না? মিতির বয়স 16.5, পড়ালেখার ফাঁকে ফাঁকে বিটন মামার চিন্তার গবেষণায় সে ডুব দেয় এবং খোঁজ পায় মজার মজার সব রহস্যের এবং তার সমাধানের। এই যেমন কিছুক্ষণের মাঝেই মিতি ভেদ করবে আরেক রহস্যের জাল, আর আজকের রহস্যের নাম সময় গণ্ডগোল। রহস্য শুরু হয় এইভাবে। তখন শরৎকাল, পরন্তু বিকেলে বারান্দায় মিষ্টি রোদে বিটন মামা হেলান দিয়ে বসে আছে, পরনে চেক কাপড়ের পাজামা আর টিনটিনের ছবিওয়ালা টি শার্ট। নিজের রহস্য বিশারদ বলে কমিক হোক আর সিনেমা হোক পছন্দ গোয়েন্দা কাহিনী। আর মিতি আছে ঠিক সে সময় পড়ার ঘরে, ভাবছে এই শুক্র শনি কি করা যায়। এমন সময় হঠাৎ করে বেল বাজার আওয়াজ। মিতির মা ডাকার আগেই কি ভেবে দৌড় দিল মিতি দরজার দিকে। দরজা খুলে সে অবাক হয়ে গেল, এ কি? সামনে স্বয়ং ইন্সপেক্টর আলো।
আরে মিতুমানি যে, কেমন আছো?
ভালো আছে আলম মামা, আসেন না ভেতরে।
তো বিটনকে দেখছি না যে, বিটন কই?
আছে, আপনি বসেন, আমি ডেকে দিচ্ছি।
আচ্ছা।
মিতি গেল বিটন মামাকে ডাকতে। বিটন মামাকে ডাকার ফাঁকে আলম সাহেব বসে পড়ল লাল রঙের সোফাটায়। বসে ভাবলেন কি অদ্ভুতই না ছিল বিটনের সাথে তার পরিচয়। হীরের নূপুর চুরির রহস্য সমাধানে একদলে কাজ করা, সে কি মনোমালিন্য তখন, দু চোখের বিষ একদম। কিন্তু রহস্য যখন ভেদ হল তখন বিটনের প্রতি তার শ্রদ্ধার শেষ নেই। তারপর থেকে কোন রহস্যে জটিলতা দেখা দিলেই আলম সাহেব শরণাপন্ন হন বিটন মামার। মিটন মামা ঘরে ঢুকলেন, আলম সাহেব তাকে দেখি মুচকি হাসলেন, আর মিতি গিয়ে বসে পড়ল সেই ফাঁকে সোফার এক কোনায়, সহকারী বলে কথা, হাতে নোটপ্যাড আর কলম।
বিটন, তোমাকে দেখলে মাঝে মাঝে হিংসে করতে ইচ্ছে হয়।
কেন এই গরিবের আরামে চোখ দিচ্ছেন বলুন তো?
কারণ তোমার আরামের 12টা বাজাতে এলাম।
সেটা কি আর বুঝতে বাকি আছে? বলেন কি হলো?
খুন, খুনের খবর নিয়ে এলাম। তোমাকে খুলেই বলি, কেসটা যাকে নিয়ে তার নাম শাহাদাত আমিন,
যার গ্লাস ফ্যাক্টরি আছে।
রাইট। গত পরশু রাতে সাদা সাহেব খুন হয়ে গেছে। এত সিকিউরিটি, এত গার্ড, অথচ খুনটা হলো বাড়িতে নিজের রুমে। খোঁজ নিয়ে অবশ্য জানলাম তার ছোট ছেলেটা একটু বকে গিয়েছিল, এই রোজেই টাকা পয়সা নিয়ে হাঙ্গামা করত আর কি, নেশা পেটে পড়লে খুনেরও হুমকি দিত বেটা। আর যেহেতু নিজ বাড়িতে, তাই ছেলেটার স্ট্রং মোটিভ আছে খুন করার। কিন্তু ঝামেলা হলো আরেক, ছেলেটি নাকি তখন বাড়িতেই ছিল না, সেই থেকে ছোট ছেলেটাও লাপাত্তা। এখন এই টাইমিং এ গিয়ে আটকে গেছে বিটন, নিজের বাসায় বদরুমে আর তাকে কে মারতে পারে?
আচ্ছা, এই তথ্য আপনাকে কে দিল, মানে ছোট ছেলেটার বিষয়ে?
এসব জানালো মিস্টার আমিনের ব্যক্তিগত সহকারী আশরাফ, নতুন এসেছে। আগে আরেকজন ছিলেন বয়স্ক, কি এক ঝামেলায় তাকে চলে যেতে হয়েছে খবর নিয়ে জানলাম আর কি।
আর মার্ডারের উইপনটা, মানে রিভলভারটা?
আহা, ছেলে লাপাত্তা সাথে রিভলভারও, এজন্যই তো ওকে সন্দেহ। আর একটা তথ্য দিয়ে রাখি, রিভলভারটা হলো আমিন সাহেবের ব্যক্তিগত, বলে সেটা ঘরেই ছিল বোঝা যায়।
আচ্ছা, তা শুধু ছোট ছেলেটা কেন আলম? ছোট ছেলে লাপাত্তা বুঝলাম, কিন্তু অন্য কেউ মার্ডার করেও তো রিভলভারটা লুকিয়ে রাখতে পারে, আর কেউ কি থাকে না বাসায়?
তা তো থাকেই, বাসা তো না, প্রাসাদ, প্রাসাদ একটা। যে ফ্লোরে ভিকটিম থাকতেন তার ঠিক উপরের ফ্লোরে বড় ছেলে সোহান, পাশের ঘরে স্ত্রী রমা, আর রমা আবার দ্বিতীয় পক্ষ। উপরের ফ্লোরের আরেক পাশে মেয়ে সীমানা, তার স্বামী সহ।
এক মিনিট, স্বামী সহ?
হ্যাঁ, আসলে বড় লোক পরিবার, তার তো সম্পত্তির অভাব নেই। সীমানা হলো দ্বিতীয় পক্ষের, দ্বিতীয় পক্ষের কোনো ছেলে নেই বলে মিসেস রমা আমিন মেয়েকে স্বামী সহ এনে রেখেছেন বাসায়, যাতে কোনোভাবে সাদাত সাহেব সম্পত্তি ভাগে মেয়েকে ভুলে না যায়। ও আচ্ছা, ভুলেই গিয়েছিলাম, সাদাত সাহেবের এক পালিত ছেলে আছে রবিন, সে বেসরকারি কোম্পানিতে চাকরি করে, ভালো হয়। গুজব আছে সাদাত সাহেব নাকি তার সম্পত্তির একটা বিশাল অংশ রবিনকে লিখে দিয়েছিলেন।
লিখে দিয়েছিলেন মানে?
মানে আর কি, হিন্দি সিরিয়াল। রমা আমিন অনশন করে সেই উইল রদ করেছিলেন।
মানে হলো খুনের মোটিভ আছে ছোট ছেলে রাজনের আর রবিনের, আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে।
হ্যাঁ, কিন্তু রবিন তখন অফিসের ট্রিপে খুলনা ছিলেন, আর সেটারও প্রমাণ আছে।
অর্থাৎ আপনারা বুঝতে পারছেন কে খুন করেছে, যথেষ্ট কারণও আছে, কিন্তু আপনার ঝামেলা হচ্ছে সময় নিয়ে।
কিছুক্ষণ আনমনে বিড়বিড় করে বললেন বিটন মামা।
আচ্ছা, সময় মিলছে কি মিলছে না সেটা নিয়ে আপনি এত নিশ্চিত কি করে? পোস্টমর্টেম রিপোর্ট কি সেটা বলে
না? সে আর এক কাহিনী, এরা তো খুবই রহস্যজনক, ওটা দেখিয়ে লাশ দাপন করেছে পোস্টমর্টেম ছাড়াই।
তাহলে সময়?
সাদাত সাহেবকে মাথায় গুলি করা হয়েছে, গুলিটা গিয়ে লেগেছে তার পিছনে থাকা বড় পুরনো আমলের ঘড়িতে। ওই যে আগের আমলের কিছু ঘড়ি আছে না, কোন ডিজিট ফিজিট নেই, খালি কাটা দিয়ে সময় বোঝায়, সেগুলো হ্যাঙ্গিং ক্লক আর কি, সেটা 6:30 বন্ধ হয়ে আছে। শোনো বিটন, আমি জানি এমন একটা ক্লু আছে যা আমার সামনে রেখেও দেখতে পাচ্ছি না, তোমাকে চাই এ কারণেই, আছো তো?
হ্যাঁ অবশ্যই, সে আর বলতে, কাল সকালে একবার স্পটে যেতে চাই, সম্ভব?
সম্ভব নয় মানে, আলবত সম্ভব। রেডি থেকো, তুলে নেব কাল বাড়ি থেকে।
রাতে খাবার টেবিলে বিটন মামা কোনো কথাই বলছে না, মিতির বাবা টেবিলের কাছে এসেই বিটন মামার দিকে তাকিয়ে হেসে ফেললেন।
কিরে শালা, এবারে শীতে বেড়ানোর খরচটা পেলে মনে হয়?
কি যে বলেন শালার দুলা ভাই, শীত তো বহু দূরে, আমি শরতের বেড়ানোর বন্দোবস্ত করছি।
কি যে কথা বলো না তোমরা, থামো তো। এই বিটু, কি কেস রে?
খুনের কেস বাবু, গল্পটাতে মজা আছে।
খুনের কেসে মজা? কি যে বলো না।
হ্যাঁ দুলা ভাই, মজা। সবার কিন্তু খুনের কারণ আছে, আর ফাঁসলো শুধু রাজন।
এই যে আরেক গোয়েন্দা, নে পানি খা।
এরপর বিটুর মামা কিছু বললেন না, আর মিতিও চুপ করে গেল, কারণ টেবিলে মিতির ভাইও এসে গেছে। অর্থাৎ মামা এখন আর কোনো কথাই বাড়াবেন না। চায়ের কাপ নিয়ে মিতি পৌঁছে গেল বিটুর মামার দরজায় রাজ্যের কৌতূহল নিয়ে। মামা মিতির দিকে তাকিয়ে কি বুঝলেন কে জানে, রহস্য বিশারদ মামা হলে যা হয় আর কি, এক নিমেষে বুঝে ফেললেন যে মিতি এক গাদা প্রশ্ন নিয়ে এসেছে তার কাছে।
ঘাপলা লাগছে কোথায় বল।
মামা, আলম মামা বললেন দুজন হলো সন্দেহের তালিকায়, তুমি কি করে সবাইকে সন্দেহ করছ?
ভালো প্রশ্ন, মন দিয়ে শোন। দুইজনের নাম এসেছে, রাজন আর রবিন। রাজন উচ্ছৃঙ্খল, তাইও সন্দেহে, আর রবিনের হাতে সম্পত্তি এসেও আবার নেই, এটাই তো কারণ। কিন্তু আরো কিছু তথ্য আলম না জেনে দিয়ে গেছে।
যেমন রমা আমিনের মেয়েকে এনে রাখা?
ধর রমা আমিনের মনে ভয় আছে, কোনো কারণে শাহাদত সাহেবের ছেলে বা তার খামখেয়ালির কারণে তার সম্পত্তি কমে যায় কিনা, তা না হলে মেয়েকে স্বামী সহ কেন এনে রাখবে? দুই, যদি ছেলেদের কেউ সম্পত্তি থেকে বাদ পড়ে যায় তাহলে মেয়ে আর জামাইয়ের ভাগে সম্পত্তি বেশি পড়বে। সো সীমানা আর তার স্বামী মিরাজের মোটিভ আছে।
মামা, আলম মামা তো সীমানার স্বামীর নাম বলেন নাই, তুমি জানলে কি করে?
গুড, ভেরি গুড। তুই যেটা লক্ষ্য করেছিস এজন্য তোকে আমি একটা উপহার দেব। আমি তোকে একটা বই উপহার দেব। শোন, সবসময় একতরফা কথা শুনতে নেই, বিশেষ করে আমরা যারা এই পেশাতে আছি তাদের। আলম যাবার পর সাদত সাহেবের ব্যবসার পার্টনার, তার আত্মীয় স্বজন সম্পর্কে খোঁজ নিতে বের হয়েছিলাম, সেখানে এইসব তথ্য পেলাম।
ওয়াও মামা, তাই আমাকে সায়েন্স ফিকশন দিতে হবে কিন্তু। আর এখন বলো কি কি জানলে?
এই যে সবারই মোটিভ আছে, বাসার সবার, এমনকি ব্যক্তিগত সহকারীরাও। শাহাদাত সাহেব নাকি মারমুখী ছিলেন।
আর ওই যে সোহান মানে বড় ছেলে?
আপাতত নেই, দেখা যাক। আমাদের পেশাটা বড় রুড়ো রে, সবাইকেই সন্দেহ করতে হয়। কাল সকালে যাই দেখি। আচ্ছা তুই যাবি?
এমন সময় বজ্রপাতের মতো মিতির মায়ের কণ্ঠ পাওয়া গেল,
এই নাচনে বুড়ি আবার যাবে তাই না?
বুবু, এসব সিরিয়াল, রিয়েলিটি শো, টক শো এসব বাদ দিয়ে ও মেধার চর্চা করছে, করতে দাও, ও ভালো করবে। আর এখন তো ছুটি, আমি নিয়ে যাই। এত টেনশন করছে কেন বলতো?
তোরা মামা ভাগ্নি আর কিছু না থাকলেও না, তোদের আছে গাল ভরা মিষ্টি মিষ্টি কথা, বুঝছিস? ঠিক আছে যাবে, এখন এসব চিন্তা না করে ঘুমাও তো। এই ঘুমা।
আলম সাহেবের সাথে মিতি আর মামা চলে এলো অভিজাত এলাকার আমিন প্যালেসে। সে কি ঝকঝকে বাড়ি, পরিষ্কার ছিমছাম, আসবাবগুলো সেরকম দামি, পেইন্টিং ঝুলানো দেয়ালে দেয়ালে। লোকটি যতই বদমেজাজি হোক না কেন, রুচি ছিল লোকটার। আসবাব দেখতে দেখতে মিতিরা গেল সাদাত সাহেবের রুমে। বিটুন মামা দেখছেন সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে। তিনি তার পড়ার চেয়ারে বসেছিলেন, সেখানে বসে থাকতে থাকতে হয়তো ঘুমিয়ে গিয়েছিলেন। কেউ রুমে ঢুকে তার কপালে পিস্তল ঠেকিয়ে গুলি করে। যেই গুলি করে সে জানত রুমটা সাউন্ড প্রুফ, কারণ শাহাদাত সাহেব জোরে গান শুনতেন অবসরে, এবং এমন একজন যাকে শাহাদাত সাহেব চিনতেন। কিন্তু
মামা, ঘাপলা লাগছে।
বল,
এটাকে আত্মহত্যা না বলে সরাসরি খুন বলছে কেন?
ভালো প্রশ্ন। এটা অবশ্য আলমরা বের করেছে। সাধারণত কেউ আত্মহত্যা করলে রিভলভার কপালের সাইডে ধরে, এখানে ধরেছে মাঝে। উভয় ক্ষেত্রে গুলিটা আটকে থাকার কথা মেঝের দিকে, কিন্তু এখানে গুলিটা আটকে আছে ঘড়িতে, মানে উঁচুতে। আর সবচেয়ে বড় কথা হলো, শাহাদাত সাহেব ছিলেন বামহাতি, কপালে যেখানে গুলিটা লাগে সেটা ডান কেন্দ্রিক। আর একটা বড় পয়েন্ট হলো, শাহাদাত সাহেবের হাতের আঙ্গুলে কোনো বারুদের ট্রেস পাওয়া যায়নি। এখন তোর প্রশ্ন হলো আমি জানলাম কি করে, তাই তো?
হ্যাঁ, মানে হ্যাঁ।
মার্ডার হবার পর স্পটে পুলিশের ছবি তুলেছিল, সেই ছবিগুলো গতকাল এক ফাঁকে গিয়ে দেখে আসলাম।
মামা, ইউ আর দ্য বেস্ট।
হয়নি, তবে হয়ে যাব।
এই বলে বিটন মামা একটা চোখ টিপ দিল। এমন সময় কোথা থেকে হাজির হলেন সাদা সাহেবের বড় ছেলে সোহান।
জি, আমার নাম সোহান, রাজনের বড় ভাই। রাজন যে এমন একটা কাজ করবে?
আপনিও শিওর কাজটা রাজনই করেছে?
আর কে আছে বলুন, আমরাই তো ঘরে।
কিন্তু রাজন তো বাসায় ছিল না।
সেটা কি নিশ্চিত? সাধারণত রাজন রাতে বাইরে থাকলে ফিরত তো ভোরের দিকেই।
আচ্ছা সোহান সাহেব, আপনার কি রবিনকে সন্দেহ হয়?
দেখুন, সন্দেহ আমার কাউকেই হয় না, আমি টেনশনে আছি রাজনকে নিয়ে, তাই বললাম।
সোহান সাহেব চলে গেলেন, বিটন মামা হঠাৎ করে খুব গম্ভীর হয়ে গেলেন। ঘরটাকে দেখছেন তো দেখছেন, থমকে তাকালেন একবার ঘড়ির দিকে, তারপর পাঁচ মিনিটই নীরবতা। মিতিও চারদিকে চোখ বুলাতে লাগল। এমন সময় এলেন রমা আমিন।
আপনারা?
আমি ইমতিয়াজ, বাট সবাই আমাকে বিটন নামে চেনে। এখানে এসেছি পুলিশের সাথে।
পুলিশের সাথে? কি চাই?
চলুন বসি।
বসতেও হবে? এই যে বসলাম, বলুন। এমনিতেই উনি ছিলেন বদমেজাজি, তার উপর রাজন হলো বদের হাড্ডি, এই দুজন মিলে কিনা আমাকে এখন ফাঁসাতে ফেলছে, আমি কিচ্ছু জানি না এসবের ব্যাপারে।
কিচ্ছু জানেন না, তারপর মনে হচ্ছে ছেলেদের নিয়ে আপনার কমপ্লেন আছে।
তাই বললাম না কি, বড়টা তো ভালোই, ছোটটা পাজি, আমাকে দেখতে পারে না। এই যে বাবারা তো লাই পেয়েছে, অথচ বাবা মারা যাবার পর থেকে লাপাত্তা, তাহলে তো বোঝাই যায় কে খুন করেছে।
আন্দাজ করে কি কাউকে ফাঁসিতে ঝুলানো যায় মিসেস আমিন? বলুন। আর আপনার রাগটা বুঝতে পারছি, কিছু মনে না করলে সীমানাকে পাঠিয়ে দিন, আর মিরাজকেও।
মিরাজ নেই, অফিসে।
অফিস তো নিজেদেরই, আসতে বলুন, এ বাসার সবার সাথে কথা বলবো। রবিনকেও নিয়ে আসছে পুলিশ, কেউ বাদ যাবে না।
রমা আমিন খানিকক্ষণ তাকিয়ে থেকে চলে গেলেন, চোখ দিয়ে বজ্রপাত ঘটাতে পারলে হয়তো সেটাই করতেন। এবং কিছুক্ষণের মাঝেই এলেন সীমানা, চোখটা গাঢ় লাল, কেঁদেছে অনেকক্ষণ, বোঝাই যাচ্ছে।
আপনার অবস্থা বুঝতে পারছি, আমরাও নিরুপায়, প্রশ্ন আমাদেরকেই করতে হয়। আপনি না হয় নিজে থেকেই বলুন, আপনার যদি কিছু বলার থাকে।
আমার বাবার রাগ ছিল, আর কোনো দোষ ছিল না, ছোট ভাইয়ের সাথে টাকা নিয়ে রাগারাগি অতটুকুই।
আপনার এখানে থাকাটাও তো ওনার পছন্দ ছিল না।
কে বলল আপনাকে, রবিন নাকি বড় ভাইয়া?
দেখুন, ঘরের মনোমালিন্য বড় হলে সেটার ঘরে আটকে রাখা যায় না, বাইরে চলে যায়। আপনার পরিচিত আত্মীয় অনাত্মীয় সবাই জানে মিরাজের এখানে থাকা, মানে সোজা বাংলায় ঘর জামাই হওয়াটা আপনার বাবার পছন্দ ছিল না।
মানে কি আপনার, আমরা জোর করেই থাকতাম?
তথ্য অনুযায়ী হ্যাঁ, আর যেহেতু আমি পুলিশের পক্ষ থেকে এসেছি, আমার প্রশ্নে আপনি রাগ করবেন না, আমাকে সহায়তা করুন, তাতে আপনি যদি নির্দোষ হন তাহলে মুক্তি পাবেন।
দেখুন, ঝগড়া কোন বাসায় না হয়, তার মানে তো এই না কেউ কাউকে খুন করে ফেলবে। বাবার অনেক কিছুতেই আপত্তি ছিল, তার মানে তো খুন খারাপই নয়।
সীমানার কণ্ঠের নরম টোনে মিতি অবাক হয়ে গেল, আর মনে মনে বিটন মামাকে সেলাম ঠুকলেন। আর বিটন মামা এবার অপেক্ষা করতে থাকলেন অন্যান্য সদস্যদের জন্য। শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 এর সঙ্গে আছি আমি শারমিন,
আর আমি অনিন্দ।
এবং অনিন্দ, আজকের আমাদের আয়োজনটা রহস্যের আয়োজন, খুবই রহস্যে ভরা। একজন বন্ধু লিখে পাঠিয়েছেন ইতিমধ্যে, যে তার নাম হচ্ছে আজমির, রহস্যটা খুবই জটিল। আমরা প্রথমেই দেখলাম যে একজন ভদ্রলোক, যে নাকি মিতি নামে একটি মেয়ের মামা, যার সংক্ষেপে নাম হচ্ছে বিটন মামা, তার ভালো নামটি বিশাল বড়, চৌধুরী শাহ ইমতিয়াজ ইবনে রশিদ খালেদ রুফ। এবং শুরুতে দেখলাম সে তার ছোটবেলা থেকে শুরু হয়েছে গল্পটা, তার বাবার কাছে সে কান্নাকাটি করছে, তাকে এত বিদঘুরে নাম তার কেন রাখা হয়েছিল, এত বড় নাম কেন। তারপরে আমরা দেখলাম যে সে বাড়িতে একজন, আমি ছোট করে বলছি কারণ অনেকে মিস করেছেন, লিখে পাঠিয়েছেন শুনতে যাচ্ছেন, যে ইন্সপেক্টর আলমের আগমন। এবং আমরা যেটা দেখলাম যে বিটন মামা মোটামুটি বেশ একজন গোয়েন্দাগিরিতে বেশ ওস্তাদ মানুষ, সে আগেও বেশ কয়েকটা রহস্যের কিনারা করেছেন, যার ফলে পুলিশের সঙ্গে তার একটা
ভালো সম্পর্ক আছে।
হ্যাঁ, ভালো সম্পর্ক আছে, যে কারণেই ইন্সপেক্টর আলম তার সঙ্গে আগেও কয়েকবার হয়তো কোনো কেস নিয়ে তার সঙ্গে কথা হয়েছিল। এবং আমরা একবার দেখেছি শুরুতে তার সঙ্গে সম্পর্ক খুব খারাপ ছিল কোনো একটা কেস নিয়ে, তিনি এসেছেন। আজকের গল্পটা একদমই অন্যরকম, রহস্যের একটা খুন হয়ে গেছেন একজন ভদ্রলোক, এবং তার দুটো স্ত্রী, দুই ঘরে সন্তান আছে বোধহয়, সেখানে তাদের নিয়ে এখন সম্পত্তি নিয়ে গোলমাল নাকি। এবং ভদ্রলোক খুন হয়েছেন তার নিজের কক্ষে, খুন হয়েছেন এবং নিজের তার রিভলভারটা উধাও, এবং তার ছোট ছেলে রাজন
সে উধাও।
তার বড় ছেলেকে জিজ্ঞেস করে কিছু জানা গেল না। এবং সবার কিন্তু, তার যে রমা আমিন তার স্ত্রী,
সবার দেখলাম যে তার ছোট ছেলের প্রতি খুব রাগ বা ক্ষোভ।
ছোট ছেলেটা নেশাগ্রস্ত ছিল,
নেশাগ্রস্ত ছিল
এবং বাবার বাবার এই কারণে রাগও ছিল তার প্রতি, এই কারণে স্বভাবতই আসলে যায়
টাকা চাইলে সে টাকা দিত। এবং সে বাড়ির যে মেয়ে সীমানা, সেখানে ঘর জামাই, মানে তার স্বামীকে, স্বামী হচ্ছে ঘর জামাই, সে বাড়ি, সে স্বামী নিয়ে সে বাড়িতে থাকে। আমরা দেখলাম যে, এবং মিতি নামে যে ক্যারেক্টারটা দেখছি আমরা, 16.5 বছরের একটি মেয়ে যে তার মামার সঙ্গে সব তার গোয়েন্দাগিরিতে সহকারী ভাবে থাকে, তার প্রবল আগ্রহ পড়াশোনা ফেলে সবকিছু ফেলে তার মামার সঙ্গে সে গেছে সেই বাড়িতে, এবং সেখানে তার বাবা তার মামা ইনভেস্টিগেশন করছে সবার সঙ্গে, সবাইকে জেরা করছে, অনেক কিছু জিজ্ঞেস করছে
এবং মিতি সাহায্য করছে, মানে শার্লক হোমসের সে ডাক্তার বন্ধুর মতো,
ডক্টর ওয়াটসনের মতন, যে জায়গাটা ভুলে যাচ্ছে সে জায়গাটা ধরিয়ে দিচ্ছে, এবং অনেক জায়গায় সে তার মামাকে চমকে দিচ্ছে নানা রকম কথা বলে। তো আমার মনে হয় আমরা কি আর কথা না বলে আমার মনে হয় আমরা বাকি গল্পের বাকি অংশে চলে যাই, সেটাই ভালো, বন্ধুদের অপেক্ষায় না রেখে। এই ছিল আজকে আমাদের কাহিনীর প্রথম অংশের মোটামুটি একটা সারমর্ম, মানে মূল বিষয়টা আমি বন্ধুদেরকে জানিয়ে দিলাম, বাকি অংশ আমরা এখন শুনবো। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি আমাদেরকে লিখে পাঠাবার ঠিকানা।
আমাদের লিখে পাঠাতে হলে প্রথমে আপনার মেসেজ অপশনে ABC লিখে তারপর আপনার মনের কথা লিখবেন, এ কুয়াশা নিয়ে আপনার অনুভূতির কথা লিখবেন এবং পাঠিয়ে দিবেন 2221 এই নম্বরে।
আর আরজি শর্মিনের ফ্যান পেজ আছে, সেখানেও দেখতে পারেন, ABC রেডিও ফ্যান পেজ তো আছেই, সঙ্গেই থাকুন, আমরা ফিরে আসব গল্পের বাকি অংশের পর। ঘন্টাখানেক চলে গেল প্যালেস ঘুরে ঘুরে, মিতি সব নোট নিয়ে নিচ্ছিল, মাঝে মাঝে সাইবার শট দিয়ে ছবিও তুলছিল। সীমানা তার ঘরে ঢোকার সময় একটু চেঁচাচ্ছিল বটে, যে বিটন মামা সামনে এলেন অমনি স্পিকটি নট। বিটন মামার এই বিষয়টা মিতির খুব ভালো লাগে, আবার মাঝে মাঝে খুব অদ্ভুত লাগে, কেমন ঠান্ডা গলায় বকা দিতে পারেন মামা, আবার চোখের ভাষা দিয়েও কাবু করে ফেলতে পারেন। মিতি মনে মনে ভাবল, সে যখন বড় হবে তখন ঠিক একইভাবে সব দস্যুকে কুপকাত করবে। মাঝে মাঝে বিটন মামা আদর করে মিতিকে মিত্তা বলে ডাকে, বাসা হলে মিতি এতক্ষণ সারা বাড়ি মাথায় করে নিত, কিন্তু এখন সে কিছুই বলবে না, কারণ এখন হঠাৎ করে বিটন মামার মন ভালো হয়ে গেছে। এর মানে দুটো হতে পারে, এক, মামা কোনো ক্লু পেয়েছে, অথবা দুই, মামা বুঝতে পেরেছেন আসল অপরাধী কে।
আরে কই মিতি, আরে কি করিস, আয় না বাবা।
জি মামা।
মিস্টার আমিনের ঘরের ছবিটা ঠিকঠাক মতো তুলেছিস তো বাবা?
ইয়ো মামা।
আর সোহনের?
ডি ফর ডান।
বাহ।
এমন সময় ঘরে এসে ঢুকলেন মিরাজ সাহেব, সীমানার স্বামী।
আরে মিস্টার ইমতিয়াজ, বিখ্যাত সব রহস্যের সমাধানকারী, আপনি এখানে এসেছেন, কি সৌভাগ্য আমাদের। কিন্তু এই কেসে রহস্যের কি আছে?
বাহ, ভালোই তো পড়ালেখা করেছেন আমাকে নিয়ে, কিন্তু আপনার শেষের কথাটা বুঝলাম না, এখানে রহস্য নেই বলছেন?
না নেই, ছোট শালকের সাথে আব্বার বনিবনা হতো না, আব্বার মার্ডারের পর থেকে সে নিখোঁজ বটে, তাহলে রহস্য একেবারে পানির মতো পরিষ্কার। আর জানার কি চাই আপনার?
বিটুন মামা মুচকি হাসল, আপাত মস্তক মিরাজ হাসানকে দেখে নিলেন, স্যুটটা বেশ ঢিলাঢালা, জুতোতে আজকের রং, চুলটায় জেল দিয়ে বেশ স্টাইল করে আছড়েছেন।
বনি বনায় যদি মেইন ইস্যু হয় তাহলে তো আপনিও ফেসে যাবেন মিরাজ সাহেব, আর শ্যালকটি না হয় পালিয়েছে, আপনি তো শ্বশুরমশাইয়ের জামা কাপড়ও সেই সুযোগে হাতিয়ে নিচ্ছেন।
কথা শুনে মিরাজ ফোঁস করে রাগের শ্বাস ছাড়ল, মনে হলো পারলে বিটন মামাকে চিবিয়ে খেয়ে ফেলবে। বিটন মামা সেই রাগের পাত্তাই দিল না, আর মিতিও দুই পক্ষের খোঁজাখোঁজি দেখতে লাগলো পাশ থেকে।
বসুন মিরাজ সাহেব, আমাদের পেশাটাই এমন, মাঝে মাঝে অপ্রিয় কথা বলতে হয়। আচ্ছা বলুন তো, ঘটনার সময় আপনি কোথায় ছিলেন?
আমি বাসায় ছিলাম না।
বাহ, রবিন বাসায় নেই, রাজন বাসায় নেই, আপনিও বাসায় নেই, কোথায় ছিলেন তার প্রমাণ দিতে পারবেন?
অবশ্যই, আমি আব্বার ট্রাভেল এজেন্সির ব্যবসাটা দেখাশোনা করি, ওনার কিছু বিদেশি ক্লায়েন্ট আছে, যারা এসেছিল ওদের এন্টারটেইনমেন্টের জন্য নিজেই উপস্থিত ছিলাম। ওই দিন আমি আমাদের গাজীপুরের রেস্ট হাউসে গেস্ট। সাথে ছিলাম, প্রমাণ হলো আমার গেস্টরা।
কতক্ষণ ছিলেন?
ওনারা আসলে রেস্ট হাউসে পৌঁছেন বেশ রাত করে। আমি রাতে বাসা থেকে খেয়ে 12টার দিকে বের হই একজন সহকারী নিয়ে রাস্তার জ্যাম এড়াতে।
ধন্যবাদ মীরা সাহেব, আপনি প্রথমে রাগ করলেও পরে আপনি ঠিকই আমাকে হেল্প করেছেন। আপনার ট্রাভেল এজেন্সির ঠিকানা সহ বিস্তারিত আমাকে মেইল করবেন। ধরুন এটা আমার কার্ড। আর একটা কথা, এই কেসের কোন সুরাহা না হওয়া পর্যন্ত আপনি দেশ ছেড়ে বাইরে যাওয়ার পরিকল্পনা করবেন না, আপনাকে আমাদের কাজে লাগতে পারে।
সাদাত সাহেবের প্যালেস থেকে আসার পথে বিটন মামা একটাও কথা বলেনি। মিতিও চুপচাপ ক্যামেরার ডিসপ্লেতে ছবি দেখছিল। হঠাৎ মামা ক্যামেরাটা হাতে নিলেন, কিছু ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, আবারও একবার দেখলেন, আবার দেখলেন, তারপর ভ্রু দুটো কুচকে কপালের মাঝে এলো, আবার সুন্দর ধনুকের মতো ছড়িয়ে পড়ল চারপাশে। বোনাস হিসেবে মিতি দেখতে পেল মামার ঠোঁটের কোণে এক ফালি হাসি। মিতি মনে মনে ভাবল একবার কিছু জিজ্ঞেস করে, কিন্তু মিতি জিজ্ঞেস করবার আগেই,
রমেশ সাহেব একটু রাখুন তো এখানে, আমি নামব।
কই যাচ্ছ? আমি আসব?
না না, তুই বাড়ি যা, খাওয়া শেষ করে যা দেখলি আর যা শুনলি আর যা মনে হলো তোর ব্লকটাতে টুকে রাখ, আমি এসে দেখব আর তোর প্রশ্নের উত্তর দেব, ঠিক আছে?
মামা মিতিকে কিচ্ছু বলার সুযোগ না দিয়ে লাফ দিয়ে নেমে গেল, আর মিতি কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে থাকলো কিছুক্ষণ। তারপর আলম সাহেবের ড্রাইভারকে বলল মিতিকে বাসায় নামিয়ে দিতে। বাসায় নেমে প্রথমে মাথা ঠান্ডা করতে আধ ঘন্টা ধরে গোসল করল মিতি। তারপর তার মায়ের হাতের ইলিশ পাতুরি, ডিম ভর্তা আর বেগুন ভর্তা দিয়ে দুই প্লেট ভাত খেয়ে নিল। এত বড় লোকের বাসা থেকে এক কাপ চাও খাওয়ালো না। খাবার টেবিলে মিতি কারোর সাথে কথা না বলে হাপুস হুপুস করে খেয়েই চলে এলো। এখন ব্লগে সব কথা তুলে ফেলতে হবে। আপাতত ব্লগ থাকবে আনপাবলিশড, কেস সলভ হয়ে গেলে পাবলিশড হয়ে যাবে। বিটন মামার এখন পর্যন্ত সব রহস্য গল্পই এখানে আছে। মিতি মনে মনে ভাবল একদিন আমি এভাবে অনেক বড় লেখক হয়ে যাব। তারপর হঠাৎ মনে হল বিশাল পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে, স্টেজে উপস্থিত সব মিতির প্রিয় লেখকরা বিজয়ীদের নাম ডাকছে একে একে। আরে কি, এ তো মিতির নামই ডাকছে, মিতিকেই ডাকছে, মিতি পুরস্কার পেয়ে গেছে, আরে খুব মজা তো। কিন্তু এভাবে ডাকছে কেন? মিতি ধর্মর করে জেগে উঠল। যাহ, আসলে সে স্বপ্ন দেখছিল। আর কে বা সামনে নাম ধরে ডাকছে, কে?
আরে মিতা, তোকে বলেছিলাম কি আর তুই ঘুমাচ্ছিস নাকি দিয়ে ঘি?
মামা আমি মোটেও ঘুমাইনি, মানে এই একটু। আচ্ছা বলো কি করতে হবে।
ল্যাপটপটা অন কর আর পয়েন্টগুলো লেখ।
আচ্ছা, প্রথম, লোকটা অনেক বদমেজাজ, বাসার সবাই তার উপর কোনো না কোনো কারণে খেপা।
দ্বিতীয়, রাজন একটু বকে গেছে বলে সবাই ওর উপর চড়াও হচ্ছে, কারণ ওরই খুন করার কারণটা সবচেয়ে স্ট্রং।
তৃতীয়, মেয়ে আর মেয়ের স্বামীর ঘাপলা আছে।
চমৎকার বলছিস তো, ঘাপলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এইমাত্র খোঁজ নিয়ে আসলাম ট্রাভেল এজেন্সির আড়ালে অনৈতিক কাজ শুরু করেছিল মিরাজ, তাতে পয়সাও ছিল ভালো, মিস্টার সাদাত তা পছন্দ করতেন না, সো মিরাজও খুন করতে পারে।
আর মিসেস আমিন, তিনি তো মনে হয় দুই ছেলে কাউকে দেখতে পারতেন না।
কিন্তু বড় ছেলেকে তাও একটু পারতেন, ছোটটিকে একদম না। মিস্টার সাদাতের পুরনো সহকারীকে খুঁজে পেয়েছি, একটু পরে তার সাথে পারিবারিক জটিলতা নিয়ে কথা বলতে যাব। যে অবস্থা সবার, সোহানও রাজনকে খুব একটা পছন্দ করছে না, তার স্ত্রীকেও দেখলাম না। মালি বলল স্ত্রী নাকি রাগ করে বাপের বাড়ি চলে গেছে, বিয়ে ভাঙে ভাঙে ভাব।
আরেকটা কথা, সোহান বাসাতে ছিল কি ছিল না এটার উত্তর পাওয়া যায়নি, কারণ তার আগেই সোহান আমাদের কাছ থেকে সরে যায়। আর রবিন?
রবিন এখন পুলিশের হেফাজতে, ও মনে হয় জড়িত না। বেচারা একেবারে মুষড়ে পড়েছে আশ্রয়দাতার মৃত্যুতে। আর ও যে খুলনায় ছিল তার প্রমাণও আমি পেয়েছি, ওর অফিসের বস কনফার্ম করেছে।
কিন্তু মামা একটা কথা, সময়টাই তো মিলছে না।
সময় মিলেছে পাগলা, আর একটা জিনিস তো মিলতে হবে, তুই ভাবতে থাক আর ছবিগুলো ভালো করে দেখ। আর এই ফাঁকে আমি আমিনের সহকারীর সঙ্গে কথা বলে আসি।
মামা চোখের নিমেষে ঘর থেকে বের হয়ে গেলেন। কি জানি কি হবে, মিতি লেখাটা শুরু করে দিল আবার। লেখা আর ছবি মিলিয়ে একটু একটু করে এগুচ্ছিল সে। এমন সময় একটা জায়গায় এসে থমকে দাঁড়ালো মিতি। এ কি, এটা তো সে আগে লক্ষ্য করেনি, এ তো পুরাই গণ্ডগোল। রাতে খাবার টেবিল, মিতিরা চারজনে বসে পড়েছে। মামা হুড়মুড় করে ঢুকেই এক চিৎকার দিল,
বাবু সুপার খিদা, প্লেট দাও।
এত খুশি কেন, প্রেম করছো নাকি?
দুলামিয়া, এই কাজই আমার প্রেম।
মামার গলায় কপট গাম্ভীর্য, মিতি মামার দিকে তাকালো। মামা মিতিকে আশ্বস্ত হবার জন্য ইশারা দিলেন। মিতি বুঝতে পারল যে রহস্যের সমাধান তাহলে হয়েছে। তারপর খাওয়া শেষ হল। খাওয়া শেষে
মিতি, তোর লাপুটা নিয়ে আমার রুমে আয় তো। শোন, মজার সব তথ্য পেয়েছি, আর রাজনও পুলিশের হাতে সারেন্ডার করেছে। বেচারা কক্সবাজারে গিয়ে নেশা করে পড়েছিল।
বলো কি মামা, তার মানে?
ও আসলে ওখানে পুলিশের কাছে ছিল, মানে খুন করার সময় থানায়, অর্থাৎ ও আসলে খুন করেনি।
তাহলে?
তাহলেটা জানবে কালকে। সবাইকে নিয়ে একটা মিনি সভা ডেকেছি আমিন প্যালেসে, সকাল 11টায়। তুই রেডি থাকিস, তার আগে রাতে একবার বের হব, জরুরি ব্যাপার আছে একটা।
কোথায় মামা, আমি যাব না।
না, তুই বরং ঘরে থেকে আমার জন্য অপেক্ষা কর, প্রতি ঘন্টায় আমি তোকে ফোন করব। সময় পার হলেও যদি ফোন না আসে তুই সরাসরি পুলিশ স্টেশনে ফোন দিবি, আলমকে ফোন দিবি না, কারণ ও আমার সাথেই থাকবে। আজকের রাতটা অন্যরকম হতে পারে, কেঁচো খুঁড়তে সাপও বেরোতে পারে, আবার ট্যারান্টুলাটাও লাফিয়ে পড়তে পারে।
কি বলছো মামা, এই কেসে এত কিছু?
হ্যাঁ শোন, অপরাধী যখন অপরাধ করে তখন তার সাহস বেড়ে যায়, একসাথে সব ধরনের অপরাধ করে সবাইকে নিয়ে, আর যখন ধরা পড়ে তখন কানে টানে মাথা তো আসেই, আশেপাশে সব অপরাধী ধরা পড়ে যায়।
মিতি মাথা নাড়ল, কথাটার আক্ষরিক অর্থ বুঝল বটে, কিন্তু কোন অর্থে যে মিটন মামায় কথাটা বলেছে সেটা বুঝতে পারল না সে। মিতি এ ঘটনার প্রথম পর্যায়ে ছিল না সেটা সত্যি, কিন্তু বিজন মামা তাকে বর্ণনা করেছেন ঠিক এভাবে। রাত্রি 12টার কিছু উপরে গাজীপুরের শুনশান এলাকায় অনেকগুলো কটেজ নিয়ে আমিন পরিবারের রিসর্ট, নাম অ্যাশ কটেজ। 12টা কটেজের মাঝখানে 2-3টা আলো জ্বলছে, সে আলো লক্ষ্য করে মামা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। গাড়িটা রেখেছেন মেইন রোডের আরেক দিকে, যাতে কারো সন্দেহ না হয়, এমনকি অন্ধকারে যেন হঠাৎ চোখে না পড়েন সেজন্য বিটন মামা পরেছেন কালো ফুল হাতা শার্ট আর কালো প্যান্ট, পায়ে কাপড়ের শু। কোন রকম আওয়াজ ছাড়াই পৌঁছে যেতে চান কটেজে। এক হাতে লাইসেন্স করা রিভলভারটা ধরে আছেন, আরেক হাত দিয়ে সামনে চলে আসা গাছের ডালপালা সরাচ্ছেন খুব সাবধানে। রিসর্টের পিছন দিকটায় বেশ জঙ্গলা গাছের জটলা। আমিন সাহেব আসলেই প্রাকৃতিক পরিবেশকে প্রাধান্য দিতে চেয়েছিলেন, বোঝাই যায়। এখন সেখানে প্রাকৃতিক নাকি অপ্রাকৃতিক কিছু হচ্ছে তা অবশ্য অন্য বিষয়। যে 2-3টা কটেজে বাতি জ্বলছে তার বেশ কাছাকাছি চলে এসেছেন বিটন মামা। এখন অনেক কিছুই হতে পারে। হঠাৎ পায়ের নিচে মড়মড় করে ভাঙল কিছু শুকনো পাতা। সাথে সাথে একটা কটেজের ছায়াগুলো সামান্য নড়ে চড়ে উঠল। একটা ছায়া এগিয়ে এলো জানালা বরাবর। বিটুর মামা প্রস্তুত যে কোনো পরিস্থিতির জন্য। জানালার পর্দা সরছে, উঁকি দিচ্ছে কেউ। এমন সময় পাশ থেকে একটা বেড়াল দৌড়ে গেল আরেক পাশে। ছায়া মুক্ত উঁকি দিয়ে বেড়াল দেখে চলে গেল। বিটুর মামা হাঁপ ছেড়ে বাঁচলেন। বুঝলেন এই কটেজে আছে তার নাটকের অভিনেতারা। আরেকটু কাছে গেলেন, ইশারা করলেন, হ্যাঁ, আরেক পাশ দিয়ে দুজন সহকারীকে নিয়ে পৌঁছে গেছেন স্বয়ং ইন্সপেক্টর আলো। এবার সরাসরি মঞ্চে। কটেজের ভেতরে তখন চারটি চরিত্র খেলছে। একটি চরিত্রের নাম বলতেই হয়, কারণ তার হাতে আছে সেই রিভলভার যেটা দিয়ে খুন হয়েছেন শাহাদাত আলী। আর ওদিকে চেয়ারে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে একজনকে। আটকে পড়া চিতার মতো ছটফট করছে সে। রমা আমিনের চোখ জোড়া সরু হয়ে যায়, চাপা কণ্ঠে হিসহিস করে ওঠে।
তুই কি মনে করেছিস তোকে ছেড়ে দেব?
আমি আপনাদের অনেক হেল্প করেছি, যা বলেছেন তাই।
যা বলেছি আমি বলেছিলাম এই রিসোর্টের বাইজির সাথে খর করতে?
আপনি ভুলে যাবেন না, ভুলে যাবেন না নিজের অতীত। আপনি নিজেই বাইজি ছিলেন।
আমি নিজের অতীত ভুলি না, তাই আমি জানি আজকে যাকে তুই ঘরে তুলতে যাচ্ছিস সে একদিন হয় তোকে মারবে, না হয় আমাদের।
তুলবো না ঘরে। আমাকে আমার প্রাপ্য বুঝিয়ে দিলে চলে যাব, তখনও কোনোদিন ফিরবো না, কারণ এ শহরে আমার মতো আর কেউ থাকবে না।
এসব নাটকে পেঁচাল বহু শুনেছি, এসবের কোনো দাম নেই। তুই যদি ভুলে যাস তোর কোন কোন পাপ আমি লুকিয়ে রেখেছি এই পৃথিবীর কাছ থেকে, আমিও তাহলে ভুলে যাব তোর সাথে আমার চুক্তির কথা।
বলতে বলতেই রমা আমিন টেবিলে রিভলভারটা রাখে, ফল কাটার ছুরিটা হাতে নেয়। হাতে নিয়ে আটকে রাখা মানুষটার সামনে এসে ঠিক গলা বরাবর ছুরিটা ধরে।
কালকে নাকি বিশাল সভা প্যারিসে, আমি চাই রাজন ফাঁসিতে ঝুলুক, কারণ ওকে নেশা কাবু করলেও টাকা পয়সার ব্যাপারে তন্ত্রণা, তোর মতো নারী প্রীতিও নাই, ওকে আমি দেখতে চাই না প্যারিসে। আর তুই কথা মতো বিদায় হবি পাকশোকেচরা নিয়ে, যদি এর বাইরে অন্য কিছু ঘটতে দেখি।
একেবারে যেন গলার চামড়া কেটে যাচ্ছে আটকের। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, এরপর বাকি দুই ছায়ামূর্তির দিকে ফিরে তাকান রমা আমি।
আজকের মতো যাওয়া যাক, কাল আবার পুলিশ আয়োজন আছে।
কটেজের ভেতরে পুরো নাটকটা মোবাইলে রেকর্ড করে ফেললেন মামা। ইন্সপেক্টর আলম অনেকবার ইশারা করলেন ভেতরে যাবার, কিন্তু মামা নিষেধে গেলেন না। ইন্সপেক্টর আলম এক দফা বিরক্তই হলেন।
বিটন, ঘটনা তো পরিষ্কার, ধরে নিলেই পারতাম।
না, বরং সিস্টেমটা করে রাখি, পাখি উড়ে গেলে বেচারা রাজনই বিপদে পড়বে।
দেখো, রমা আমিনকে তো ধরতেই পারতাম, বোঝাই তো যাচ্ছে সে খুনি। আর দেখলে কিভাবে থ্রেড দেয়, বাপরে!
কি হলো, ভয় পেলে? একেই বলে নারীর অগ্নিমূর্তি। যাই হোক, এতটা শিওর হয় না, এমনও তো হতে পারে আমরা রাজনকে তাচ্ছিল্য করছি, অথচ ওই সব আলিবাই করে খুন করে বসে আছে।
এ কি বলো তুমি বেলা শেষে? তাহলে রিভলভার রমা আমিনের কাছে কি করে এলো?
সে তো সিম্পল, খুন করে পালানোর সময় রিভলভারটা ফেলে রেখে গেছে, আর রমা বেগম তা হাতিয়ে নিয়েছে, এখন জনে জনে ভয় দেখাচ্ছে।
বুঝলে বিটন, টাকা পয়সা খুবই খারাপ জিনিস, আরো খারাপ হলো লালসার নেশা।
সররিপুকে কি শুধু শুধু সংবরণ করতে বলেছে আলম?
বুঝতে পারছি তোমার পেটে এখনো অনেক কথা। আজ যাই, রাতে একটু ঘুমাই, সকালে তোমার কথা হজম করতে অনেক শক্তি লাগবে, সেটা এখনই বুঝতে পারছি।
বিটুন মামা হেসে তখন মিতিকে ফোন করে জানালো যে সে আসছে। মিতিও হাত ছেড়ে বাঁচল, কোন রকম খুন খারাপে ছাড়াই রাতটা পার হলো। তাহলে যাক, আমিন প্যালেস ঘর ভর্তি মানুষ, মিরাজ, সীমানা, মিসেস আমিন, সোহান, মালি, বাবুচি, রবিন, রাজন, ইন্সপেক্টর আলম, মিস্টার শাহাদাতের প্রাক্তন সহকারী খন্দকার সাহেব এবং বর্তমান সহকারী আশরাফ। বিটন মামা সারা ঘরে চোখ বুলালেন, এরপর সরাসরি রাজনের কাছে গেলেন।
রাজন, কি অবস্থা তোমার? শরীর ভালো? দেখো ভাই, একটি বদভ্যাসের কারণে আর একটু হলেই ফাঁসিতে ঝুলতে যাচ্ছে। কি দরকার এসব নেশা করার বলতো? খুব কি শোকেতে? যে বাবা তোমাকে এতটা সাপোর্ট করেছে, তার খুনের দায়ে ফাঁসিতে ঝুলতে তোমার কি ভালো লাগতো বলো?
স্যার, আমি কিচ্ছু করিনি স্যার, আব্বাকে মারিনি, বিশ্বাস করেন স্যার? হ্যাঁ, আমি নেশা করি, আর শপথ করছি জীবনে ওই জিনিস ছুঁয়ে দেখব না, চিকিৎসা করাবো স্যার।
দেখো ভাই, তোমার দুর্বলতাকে শক্তি করে একজন মানুষ খুন হয়ে গেল।
এরপর মামা তড়িৎ গতিতে সবার দিকে ঘুরে বললেন,
সবাইকে আমি জানাতে চাই, রাজন খুন করেনি এবং রাজন রাত 12টায় বাসে কক্সবাজার যায়নি, ও আসলে গিয়েছিল প্লেনে। খুনের আগের দিন দুপুরে রাতে একটি হোটেলে মৎসহ পুলিশের কাছে ধরা পড়ে, সারা রাত মাতাল অবস্থায় পুলিশের কাছে আটক ছিল। রাজনের প্লেনের টিকিট এবং ও যে হোটেলে ছিল সব ডকুমেন্ট আছে আমার কাছে।
তাহলে রবিন?
না, রবিনও না, সেই প্রমাণও আছে আমার কাছে যেটা মিতি আপনাকে দিবে।
মিতি উঠে গিয়ে রবিনের লেখে ফাইলটা ইন্সপেক্টর আলমকে দিয়ে দিল, সাথে রাজনের লেখে ফাইলটাও দিল। মামা এখানে আসার আগের দিন সবার নামে একটি করে ফাইল বানিয়েছিলেন, সব ডকুমেন্ট ফটোকপি করেছেন, কিছু মেইলও প্রিন্ট করে নিয়েছেন। তারপর বিটুন মামা আবার কথা শুরু করে দিয়েছেন।
এবার আসি মিরাজের কাছে। মিরাজ, আপনি আমাকে বলেছিলেন আপনি গাজীপুর চলে গিয়েছিলেন রাত 12টার দিকে, রাইট?
জি,
আপনি সঠিক বলেছেন। আসলে সেদিন রাতে আপনি গাজীপুরে ছিলেন, কিন্তু আপনি কেন ছিলেন সেটাও জানা দরকার। আলম, মিরাজ আসলে ট্রাভেল এজেন্সির আড়ালে নানা রকম মাদকের ব্যবসা করে, শুধু তাই না, সেখানে বেশ বাইজিরও আড্ডা বসে, যেটা মিস্টার শাহাদাত জানতে পেরেছিলেন, আর এটা নিয়ে অনেক তর্কও আছে। একসময় বাসা থেকে আপনাকে বের করে দিতে চেয়েছিলেন, তাই না?
মিরাজের মুখটা নিচু আর সীমানার চেহারা কান্না কান্না হয়ে গেল।
শুধু তাই নয়, এই তর্ক যখন চলছে ঠিক তখনই উইল বদলে রবিন কিছু সম্পত্তি পেয়ে যায়, কিন্তু কিছুদিনের মধ্যেই মিসেস আমিনের জন্য সে সম্পত্তি আবার চলেও যায়, রাইট মিসেস আমিন?
জি।
একটা কথা ক্লিয়ার বলতে চাই, মিরাজ মিস্টার শাহাদাতের খুন না করলেও সে যে একটা তাজা প্রাণের খুন করেছে এটা সত্যি। তার নাম রাজন, মিরাজই সেই মানুষ যে প্রথমে বিনে পয়সায় মাদক দিত রাজনকে, রাজনকে জেনে বুঝে নষ্টের পথে ঠেলে দিয়েছে মিসেস আমিন, সীমানা এবং মিরাজ, যেটা জেনে প্রতিবাদ করার কারণে চাকরি হারাতে হয় মিস্টার শাহাদাতের পুরানো সহকারী খন্দকার সাহেবকে, এই হলো তার প্রমাণ।
এবার মিতি উঠে গিয়ে তিনটা ফাইল দিল ইন্সপেক্টর আলমের হাতে। বিটন মামা তখন বেশ জোশে চলে এসেছে।
দৃশ্য 20, তার মানে এরা রাজনের বিপক্ষে, কিন্তু সোহানের বিরুদ্ধে নয় কেন? কারণ সোহান মিসেস আমিনের হাতের পুতুল।
পুরো ঘরে মনে হলো বোম মেরেছে কেউ।
দুর্বলতা যে শুধু রাজনের ছিল তা নয়, আরেকজনের দুর্বলতার চাবিও রমা আমিনের হাতে, যে নাটকের অন্যতম প্রধান চরিত্র। ঘটনাটা খুলে বলি, খন্দকার সাহেব শুধু রাজনের ব্যাপারে আমাকে তথ্য দেননি, সোহানের ব্যাপারেও বলেছেন। আমরা সবাই জানি সোহানের স্ত্রী চলে গেছে, এর কারণ কি? কারণ হলো সোহানের সম্পর্ক আছে এই গাজীপুরের রিসোর্টেরই এক বাইজির সাথে, যে ঘরে একটি ছেলেও আছে। রমা আমিন, মিরাজ দুজন মিলেই সোহানের এই নারী কেন্দ্রিক দুর্বলতাকে কাজে লাগিয়ে এই সম্পর্ক তৈরির আগুনে ঘি ঢেলেছেন। সোহান জানতো তার বাবা কোনোদিনই এই অবৈধ সম্পর্ক মেনে নিবে না, কারণ রমা আমিনকে বিয়ে করে তিনি যে ভুল করেছেন তার ছেলেও এই একই ভুল করবে, তিনি এটা মেনে নিতে পারতেন না। হ্যাঁ, রমা আমিনও বাইজি ছিলেন, যার সাথে সম্পর্কে জড়িয়ে শাহাদাত আমিন নিজের স্ত্রীর মর্যাদা দিতে বাধ্য হয়েছিল।
মামার একটানে এত কথা শুনে মিতির কান মোটামুটি ঝাঁঝা করছে। সে কিছু কিছু জানত, তাই বলে রমা আমিনের কাহিনী সে জানত না। মামার কথা এখনো শেষ হয়নি, কারণ মিতির হাতে এখনো বেশ কিছু ফাইল রয়ে গেছে।
এই কেসটা সমাধান করতে এসে অনেক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট পেয়েছি আমরা, যেমন রমা আমিনের ইতিহাস, রাজনের ফেঁসে যাওয়া, সোহানের পরিস্থিতি। শাহাদাত আমিনের সাথে সোহানের সম্পর্ক এত খারাপ হচ্ছিল যে বাবা তার ছেলেকে ত্যায্য করে দিতে পারতেন। পাশাপাশি সোহান এটাও জানত তার বাবার দ্বিতীয় স্ত্রী, কন্যা, জামাতা ছোট ভাইকে নষ্ট করেছে সম্পত্তির ভাগটা হাতিয়ে নেওয়ার জন্য। এসব জেনেও সোহান চুপ করেছিল, কারণ তার দ্বিতীয় বিয়েটা হয়েছিল রমা আমিনের ছত্রছায়ায়। সাপোর্ট দিবেন, কিন্তু সোহান কিছুতেই বাবার ভয় ভুলতে পারত না। এজন্য রাজনের রুমে আড়ি পেতে সে শুনতে পায় রাজন রাতে বাইরে যাচ্ছে। সোহান ভাবে এটাই সুযোগ। রাত 12টার দিকে বাবার রুমে ঢুকে সোহান, বাবা তখন আধো ঘুমে চেয়ারে ঢুলছে। সোহান খুব ঠান্ডা মাথায় বাবার সামনে বসে কপালে পিস্তল ঢেকে গুলি করে। রুমটা সাউন্ড প্রুফ, কোনো শব্দ বাইরে এলো না।
তারপর 2 মিনিট চুপচাপ। ইন্সপেক্টর আলম এতটাই অবাক যে অনেকক্ষণ পর মুখ খুললেন।
কিন্তু টাইম
রাইট, সময়টাই ছিল গোলবেলে, যেটা সবার আগে আমার চোখে পড়ে। এই যে আপনারা ঘড়িটা দেখছেন, এটা তো আসলে 6:30 না, এটাতে বেজে আছে 12:00। খুনের সময়ের সাথে আমাকে গুলিয়ে ফেলার জন্য এই ঘড়িটি উল্টে রাখা হয়েছে, যা প্রথমে আমার চোখে পড়ে মিতির তোলা ছবি থেকে। আপনারাও একটু লক্ষ্য করলে কাটার পার্থক্যটা দেখতে পাবেন। আর এই ঘড়ি উল্টাতে গিয়েই সোহান ধরা পড়ে, কারণ বাবাকে যখন সে গুলি করে তখন তার হাতে গ্লাভস পরা ছিল, যে গ্লাভস আমি সোহানের রুমে পাই বারুদের চিহ্ন সহ। আর পরে যখন ঘড়ি উল্টানোর সময় আসে তখন সোহান ভুল করেই গ্লাভস না পরেই ঘড়ি উল্টে ফেলে। এই ঘড়িতে একটিমাত্র উল্টো হাতের ছাপ পাবেন এক্সপার্টরা এক্ষুনি। আর যেহেতু বাবার দিকে মুখ করে বসেছিল, সেহেতু সোহানের বাম হাত ডান হাতের ব্যাপারটা একদমই মনে ছিল না। আর সোহান মনে করেছিল বরাবরের মতোই রাজন ভোরে বাসায় ফিরে আসবে আর বিষয়টা খাপে খাপে মিলে যাবে। ঠিক বলেছি সোহান?
সোহান হাউ মাউ করে কান্না শুরু করে দিল।
অপরাধীরা সবসময় ভুলে যায়, ক্রাইম আসলে পারফেক্ট হয় না। যে লাশ আপনারা দাফন করেছেন সেই লাশ তুলে আবার ফরেন্সিক রিপোর্ট হতে পারে, মৃত্যুর সময় জানা যায়, তাই না সোহান? আপনি তো জোর করেই বাবাকে দাফন করিয়েছিলেন, আর সোহানকে দেখে যতটা ভিজা বিড়াল মনে হয় সে আসলে ততটা নিষ্পাপ নয়। তার রুমে আমি যেদিন প্রথম যাই সেই দিনই তার বাবার কয়েকটা গানের সিডি দেখি, আর কাবাড়ের একদম নিচে জুতার আড়ালে ছিল গ্লাসগুলো। আমি সেটা সবার অলক্ষ্যেই তুলে নেই আর বাড়ি ফেরার সময় পথে ফরেন্সিক টেস্ট করাই। তখনই আমি মোটামুটি খুনি সম্পর্কে নিশ্চিত হতে পেরেছি, কারণ সবাই জানে মিস্টার আমিনের গানের সিডি কেউ ঘর থেকে বের করবে না, আর গ্লাস তো গ্লাস। কিন্তু বাকি সবার অপরাধ ধরতেই এতদিনের অপেক্ষা।
কিন্তু বিটন, বিকল্পত রমা আমিনের কাছে
রাইট, সেটা আমরা গতকাল রাতেই দেখেছি। আর একটা ইনফরমেশন দিব আপনাদের, গতকাল সোহানকে বেঁধে রেখে যখন রমা আমিন শাসাচ্ছিলেন আমরা তখনই বাইরে থেকে সব দেখেছি, আমার অ্যান্ড্রয়েড ফোনে সব ভিডিও করে রেখেছি।
রমা আমিনের দিকে ফিরলেন বিটন মামা।
অতএব অস্বীকারের কোনো সুযোগ নাই, রমা আমিন রিভলভারটা পেয়েছিলেন ডেড বডির সাথে, লুকিয়ে ফেলেছিলেন রাজনকে ফাঁসানোর জন্য। রমা আমিন ধরে নিয়েছিলেন আসলে এই হত্যা রাজন বা তার পরিচিত কেউ করেছে, কিন্তু তিনি জানতেন না সেরের উপরেও সোয়া সের আছে। সোহানের প্ল্যান কি ছিল সেটা কেউ জানত না, কিন্তু আমি যতটুকু বুঝি সোহানের পর রমা আমিন সীমানা এবং মিরাজকে ফাঁসিয়ে দিত গাজীপুরের মাদক ব্যবসা দিয়ে, এবং তখন সব সম্পত্তি ওর একার, তাই তো?
মিটুর মামার কথা শেষ, মিতি উঠে এসে ফাইলটা ইন্সপেক্টর আলমের হাতে দিল। এবার পুলিশের কাজ শুরু হল। পুলিশ একে একে মিরাজ, সীমানা, মিসেস আমিনকে ধরে নিল। সীমানা একটু চেঁচিয়ে উঠতেই বিটন মামা এই প্রথম ধমকে উঠলে,
গতকাল রাতেই গাজীপুরে আপনাদেরকে ধরতে পারতাম, কিন্তু কালকের নাটকটার জবনিকা আজকে টানবো বলে কাল আপনাদেরকে ছেড়ে দিয়েছি। কাল রমা আমিনের পাশে আপনি আর মিরাজই তো ছিলেন, তাই না? আমরা সেখানে গিয়েছিলাম এটা ভেবে যে সোহানকে মেরে আত্মহত্যার কেস সাজিয়ে আপনারা সটকে পড়বেন, কিন্তু অত্ত সাহস আপনাদের নেই, খুনের সাহস শুধু সোহানেরই আছে।
এইবার ইন্সপেক্টর আলমগীর ধরলেন সোহানকে। সোহান যাবার সময় রাজনের সামনে দুই হাত জোর করে দাঁড়ালো দুই মিনিটের জন্য। রাজন আর রবিন দুইজন দুইজনকে ধরে কাঁদছে, আর খন্দকার সাহেব তাদের সান্ত্বনা দিচ্ছে। আর এই সময় মিতি এবং বিটন মামা ঘরে এসে ঢুকলেন।
শালা বলো
আর কি, টাকা সম্পত্তি ক্ষমতা এসবের লোভে ভাই ভাইয়ের লড়াই আর কি।
ফলাফল কি হলো?
খুনি জেলে আর বাকিরা হাজতে। আর
আর রাজনকে দেখাশোনার জন্য খন্দকার সাহেব নিজে আবার প্যালেসে ফেরত এসেছেন। রবিন সোহানের দ্বিতীয় পক্ষে ছিল, দায়িত্ব নিয়ে নিয়েছে, আর অফিসটা দেখছে আপাতত। বিস্তারিত আমার ব্লগে।
আর
আর কি, এক ঘড়ির উল্টানোতে যে সময় গন্ডগোল হয়েছিল তার সমাধান হলো।
এতক্ষণ কুয়াশায় শুনছিলাম আমরা একটা খুবই চমৎকার রহস্যময় একটি কাহিনী। গোয়েন্দা কাহিনী তো বটেই, রহস্য তো ছিলই সঙ্গে, এবং প্রচুর বন্ধু লিখেছেন যে খুবই চমৎকার ঘটনা আজকের কুয়াশা, খুবই ভালো লেগেছে তাদের। তো অনিন্দ্য আর শারমিন আছে কুয়াশায়, ছিলাম এতক্ষণ, এখনো আছি। এখন হচ্ছে বন্ধুদের সঙ্গে এই গল্প নিয়ে বিস্তারিত একটু আড্ডা মারব বা কথা বলবো। যারা SMS পাঠিয়েছেন তাদের SMS এর উত্তর দেবো। অনিন্দ্য তুমি বোধহয় খুব মনোযোগ দিয়ে দেখছো, তুমি কি একটু পড়বে কি মানে ABC ফ্যান পেজে কি কি কেমন রেসপন্স এসেছে বা বন্ধুরা কি লিখে পাঠিয়েছে?
আচ্ছা শারমিন, এখানে অনেকে অনেক কিছু লিখেছে আসলে। কেউ বলেছে কিভাবে ডাউনলোড করা যাবে, কেউ বলেছে যে ঢাকা চিটাং ছাড়া কি অন্য কেউ শুনতে পাবে না ABC, তারা কি খারাপ মানুষ?
আস্তে আস্তে আমরা যাচ্ছি ধীরে ধীরে। আমরা এখন আমাদের কক্সবাজার এবং চিটাগং এ আমাদের ট্রান্সমিশন শুরু হয়ে গেছে। আগামীতে আমরা অন্যান্য অঞ্চলেও যাব ABC রেডিওতে, কিন্তু অন্যান্য অঞ্চলে যারা শুনতে পাচ্ছেন না তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা অবশ্য আছে, সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে তারা শুনতে পারেন। ABC রেডিও BD.FM এ লগ ইন করে তারা শুনতে পারেন।
আচ্ছা SM সম্রাট উনি লিখেছেন, ধন্যবাদ ABC কে এমন একটি অনুষ্ঠান প্রচার করার জন্য, ধন্যবাদ আপনাকেও সম্রাট। অনেক অনেক ভুইয়া লিখেছেন, বিটন মামা ইজ এ গ্রেট ম্যান। আমরাও আশা করি, আমরাও মনে করি আসলে বিটন মামা একটা খুব একটা রহস্য একটা ঘটনা উনি বের করতে পেরেছেন,
চমৎকার একজন গোয়েন্দা বলতে হবে।
এছাড়া র্যান্স রাকিব উনি কিন্তু, শারমিন আপু অনেক ভয় লাগছে তো কি করব?
ভয় লাগলে ভয় পাবে আর কি করবে, ভয় লাগলে তার আর কিছু করার নেই, ভয় পাওয়া ভয় এটাকে কাটানোর চেষ্টা করতে, ভয় পেতে পেতে দেখবে একসময় আর ভয় লাগছে না। আর আজ শারমিন ফ্যান পেজ অনেক বন্ধু আছে আমার। কুল রাকিব শ্রেজান লিখেছেন, অবশেষে রহস্যের জাল ভেদ হলো। হ্যাঁ আপু, আজকের রহস্যটা খুবই জটিল, বাট বিটন মামা চরম ভাবে সমাধান করলো। এটা লিখেছে জাহিদ হাসান সৈকত। আর মোহাম্মদ আশরাফ লিখেছেন, উফ আজকেরটা মিস করলাম খুবই, তুমি ডাউনলোড করে শুনে নিও। আর কি রবিন ফয়সাল লিখেছে, আজকে কুয়াশার রহস্য দারুণ ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। প্রিন্স শাহাদাত লিখেছে, শারমিন আপু আমি শাহাদাত, আমি খুন হইনি, আমি কুয়াশা শুনছি। কারণ গল্পে যে শাহাদাত সাহেব তিনি খুন হয়েছিলেন, হ্যাঁ সেই কারণে তিনি বলছেন আমি শাহাদাত খুন। এক নামের তো অনেক মানুষই আছে, যাই হোক আমরা খুশি হলাম তুমি খুন হও নি এটা শুনে,
আমরা সেটা প্রত্যাশাও করি না।
আর খিজির আহমেদ লিখেছে, আই লাভ কুয়াশা প্রিন্স শাহাদ। আচ্ছা সৌরভ লিখেছে, আমার খুব কাছের মানুষ ইপসিতার কি গুতানি খেয়ে ABC-র দর্শক না শ্রোতা শ্রোতা হয়ে গেলাম। এখানের নানা অনুষ্ঠানের কাহিনী সে আমায় শোনায়, আজ থেকে ওকে আর কষ্ট করতে হবে না, আমি শুনবো আমিও শুনব। অনেক ধন্যবাদ। আমি বলবো যে ইপ্সিতাকে ধন্যবাদ জানাই যে সৌরভকে এবিসির একজন শ্রোতা হতে সে বাধ্য করেনি, বলেছিল গুতিয়েছিল একটু, সে আপনি এখন শুনতে রাজি হয়ে গেছে। আপু প্লিজ আমার SMS পড়েন নাই, এমদাদ চিটগং থেকে পড়ে দিলাম। জাহির খান লিখেছেন, এটা কি একটা কোন ভয়ের গল্প? পুরো ক্রাইম ফিকশন। আমরা তো ফিকশন নিয়েও কাজ করি, আমরা তো বলিনি কোনো ভয়ের গল্প। এখানে কি ভয় লাগেনি? অনেকে লিখে পাঠিয়েছেন একটু আগে, অনিন্দ যেটা পড়ছিল যে আমার ভয় লাগছে আমি এখন কি করব। এটা ভয়টা তো একটা অনুভূতি, কারোর এই অনুভূতিটা একটু তীব্র হয়, কারোর একটু কম হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে আমি সাহসী বলতে পারি। অসীম চৌধুরী লিখেছে, নাইস, আমার খুব ভালো লেগেছে, খুব এনজয় করলাম। আপু আজকের রহস্যটা ছিল খুবই জটিল, বাট বিটন মামা চরম ভাবে সমাধান করলো। এটা জাহিদেরটা দুবার তিনবার করে আসছে, এক একজন এটা বুঝতে পারছি না কেন। আর আমাদের 2221 যারা লিখে পাঠিয়েছেন, অর্পা লিখেছে, নাইস স্টোরি, চমৎকার হয়েছে, থ্যাংকস জানিয়েছেন তানিম কেরানীগঞ্জ থেকে। গালিব লিখেছে, সুন্দর প্রোগ্রাম, বাট আরো এক্সাইটিং কিছু হলে ভালো হয়। আই প্রিফার গোস্ট রিলেটেড স্টোরিজ বিকজ দ্যাট উড বি মাচ মোর ইন্টারেস্টিং। আজকের একটু এটা সরে গেছে, ফন্টগুলো বড় হয়ে গেছে, আমি একটুখানি আজকের গল্পটা আমি বুঝতে পারলাম না কি ইচ্ছা পড়ো।
আচ্ছা, ABC ফ্যান পেজে অনেকে লিখেছেন, এর মধ্যে MD তরিকুল ইসলাম সোহেল লিখেছেন, গল্পটা রহস্যে ঢেকে যাচ্ছে। আসলে উনি বেশ আগেই লিখেছেন, এটা ঢেকে গিয়েছিল, আবার বিটন মামা সেটা খুলেও দিয়েছে। মেহেদী হাসান LP উনি লিখে, আজকের গল্পটা কুয়াশার মতোই রহস্যময়, আই এম লাভিং ইট। রকিবুল ইসলাম লিখেছেন, উনি আমাদের 2221 এর মতো করে লিখেছেন, ABC রকিবুল কাপাসিয়া থেকে লিখেছেন, অনিন্দ ভাইয়ার একটা আপনার যদি একটা ফটো পোস্ট করতেন ভালো হতো। যাই হোক, এটা না হয় কুয়াশার মতোই থাকলো,
সময় মতন দিয়ে যাবে। এটা তার প্রেম রোগের বিপি না, যেটা আড়াল করে রাখা হবে, কারণ বিপির তো অনেক ডিমান্ড সেই কারণে। অনিন্দ সেরকম কোন সমস্যা নেই, আচেরই অনিন্দর ছবি দেখতে পাবে ফ্যান পেজে, কোন সমস্যা নেই।
EH ইমন উনি লিখেছেন, আপু কুয়াশা অ্যান্ড প্রেম রোগ ইজ দ্য বেস্ট শো, আই লাভ দিস ভেরি মাচ, অ্যান্ড কুয়াশার গল্প চরম হচ্ছে।
থ্যাংক ইউ।
MD তরিকুল ইসলাম সোহেল উনি লিখেছেন, আজকের গল্পটা খুব সুন্দর। সুজন RRZ উনি, আপু আমি কুয়াশা অনেকদিন ধরে শুনি, বাট আপু SMS করছি, আই লাভ কুয়াশা। যাই হোক, অনেক ধন্যবাদ।
এক বন্ধু শুধু একমাত্র বলেছেন যে আপু ও ভাই আজ একটাই গল্প ফিনিশ হয়ে গেছে। যেটা আমরা করি, আমরা ভাগ করে নিই, তোমরা আগেও দেখেছ, আপনারা দেখেছেন যে আমরা গল্পটাকে 12টার পরে শুরু করি, একটা পর্ব আমরা একটার পরে। আজকে এত টানটান উত্তেজনা ছিল যে কি হবে কি হবে, আমি চিন্তা করলাম যে এখন যদি আমি একটা ব্রেক নেই মাঝখানে, তাহলে এটা খুব একটা ভালো লাগবে না, তখন আমার SMS পড়তে হবে সবাই, কিন্তু গল্পটার যে গতি বা কন্টিনিউটিটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কিছু আমাদের বন্ধুরা তারা বলবে যে কেন গল্পটার মাঝখানে কথা বলছেন, বা কেন কথা বলছো, কেন পুরোটা শোনাচ্ছে। তাই আমি একটানে আজকে গল্প শুনিয়ে দিলাম, গল্প শুনিয়ে ভালো লাগে, ফিরে এসে সেটাই বলবো, সবার সঙ্গে জমিয়ে আলোচনা করা যাবে আজকের গল্প নিয়ে, এবং আজকে কে কার কিরকম লেগেছে, কার ভয়ের অনুভূতি কতটা বেশি কম, সেসব নিয়ে অনিন্দ আবার পড়তে থাকো।
হ্যাঁ, সান আরশাদ উনি লিখেছেন, হাই আপু অ্যান্ড অনিন্দ ভাইয়া, শুনছি তোমাদের।
উনি সাউথ আফ্রিকাতে,
অনেক ধন্যবাদ।
আচ্ছা, এই ফাঁকে একটা কাজ আমাদের করা হয়নি, ভুলে যাব, সেটা হচ্ছে আজকে যারা এই সময় গণ্ডগোল, আজকে যে আমাদের কাহিনীটার নাম ছিল রহস্যের কাহিনী, এই গল্পটি লিখেছেন রুম্পা জামান, তিনি গল্পের স্ক্রিপ্ট তৈরি করেছেন, তিনি এখানে অভিনয় করেছেন মিতির চরিত্রে। আর এই গল্প দিয়ে তার কুয়াশার আগমন, কুয়াশার গল্পে, আর সাউন্ডে ছিলেন যথারীতি খালিদ, এবং যারা অভিনয় করেছেন তাদের নামগুলো, অভিনয় অংশ পরিচালনা করেছেন সবসময়ের মতন এবারও সাকিব ফারজানা, আর অভিনয় করেছেন সাকিব, সাকির, রুম্পা, কুমকুম, কাফি, টিটো, খালিদ, রনি, কাঞ্চন, মশিউল। আর এই তো, এদের সবাইকে, পুরো কুয়ায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশেষ করে কুয়াশার টিম যারা নিয়মিত সাউন্ডের কাজ করেন, অভিনয় অংশ দেখাশোনা করেন, আর এর জন্য এই মুহূর্তে আজকে এইবার আমাদের সঙ্গে নেই মিলু ভাই, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি। পুরো কুয়াশা টিমেরই আসলে ধন্যবাদ তাদের 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 সবার প্রাপ্য, আমার একার এবং অনিন্দন নয়। আমরা শুধু আমি এটার প্রযোজক এবং এটার কাহিনী জোগাড় করবার চেষ্টা করি এবং আমার খুবই ইন্টারেস্ট থেকে এই কাজটা আমি করে থাকি। আর এই মুহূর্তে আমরা সঞ্চালক হিসেবেই কাজ করি আপনাদের বা তোমাদের পাঠানো এস এম এস গুলো পড়ি। তো আমি কয়েকটা 2221 এ প্রচুর এস এম এস এসছে, আমি পড়ি। আপু, আমি সোহাগ নারায়ণগঞ্জ থেকে আজকের ঘটনাটা আসলে খুবই রহস্যময়। আজকের গল্পের জন্য তোমাদের অনেক ধন্যবাদ এবং এবিসি রেডিওকে তোমাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আসিফ লিখেছে আজকের কুয়াশা তার একটুখানি অন্যরকম লেগেছে, কারণ রহস্য সবসময় যে কি সবার কিন্তু ভালো লেগেছে। তুমি শুধু ভূতের গল্প শুনতে চাইলে হবে, ভূত আর খুনের সময় কি মানুষ শুধু ভয় পায়, এখানেও কিন্তু একটা খুন ছিল, খুনকে কেন্দ্র করে ঘটনা এবং খুন সম্পত্তি এবং অদ্ভুত ভাবে যে পালক আমরা যে সাদা সাহেবের একটা পালক ছেলে ছিল রবিন, তাকে তিনি তার সম্পত্তি দিয়ে যান এবং তার যে পরের ঘরে তার স্ত্রীর যে কন্যা ছিল এবং স্বামী তারাই মূল ষড়যন্ত্র করে, দ্বিতীয় স্ত্রী তিনি একজন বাইরে ছিলেন এবং তার প্রথম পক্ষের বড় ছেলে যে সুহান যে খুনটা করে তাকে ব্ল্যাকমেল করে খুনটা করিয়েছিল, কারণ সে একটা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছিল একজন বাইজির সঙ্গে, যেখানে আমরা দেখতে পাই গাজীপুরের একটা জায়গায় সেই মহিলা থাকতেন। এবং একটা পর্যায়ে সেই রমা আমিন তাকেও ব্ল্যাকমেল করতে শুরু করে যে তোমার প্রাপ্য বুঝে নিয়ে তুমি চলে যাও, তার উদ্দেশ্য ছিল তাকেও মেরে আত্মহত্যা দেখানো হবে। এবং ধরা পড়ে গেছে সেই জায়গায় যেখানে মিতি ছবি তুলছিল, যেখানে যে জায়গাটাতে সাদা সাহেবকে খুন করা হয়েছিল, ঘড়িতে গিয়ে গুলি চলে গেছিল, ঘড়িটা কায়দা করে সোহান উল্টে রেখেছিল, অর্থাৎ 12টায় খুন হয়েছিল সেটা 6টা করে ফেলেছিল। সেই থেকেই খুব চমৎকার কিন্তু গল্পের ইয়েটা দেখো, রহস্য প্লটটা খুবই খুবই চমৎকার। আমি তো একদম মন্ত্রমুগ্ধের মতন শুনছিলাম, কারণ আমি গল্পটা পড়েছিলাম অভিনয়ের যখন পার্টটা, আমি সেদিন খুব ব্যস্ত ছিলাম, আমি থাকতে পারিনি সময় মতো, আমি শুধু আমার ন্যারেশনের পার্টটা দিয়ে চলে গেছি। পুরোটা কিন্তু আজকে এই মুহূর্তে আমার শোনা, সাধারণত যেটা আমি করি না, সাধারণত আমি আগে ভাগে শোনা হয়ে যাওয়া আমার কাছে, কিন্তু আমি কিন্তু এই কাজটা করেছি। অন্য সময় হলে আমি হয়তো অন্য কথা বলি, আমি ভাবতাম যে ঠিক আছে এই পার্টটা পরে পার্ট, আমি চিন্তা করছি এরপরে কি হবে, আমি তো পরেরটা ভালো মতো দেখি এর পরেরটা কি হবে। এক ঝলক তো একবার তো পড়া হয়েছে স্ক্রিপ্ট শুরুতে। তো শারমিন আপু, গল্পটা অসাম হয়েছে। হিমেন লিখেছে পুরাই ইন্ডিয়ান সিরিয়াল, কেন বাংলাদেশে বুঝি রহস্যের গল্প হয় না? শারমিন আপু গল্পটাও আচ্ছা, এটা অনেকবার একই কথা কেন আসছি বুঝতে পারছি না। আমি গভীর রাতের ভূত, ঢাকায় থাকি, গল্পটা খুব মজা লাগছে, লেগেছে, ধন্যবাদ। আমি যে এস এম এস গুলো পড়ছি এখন, এইমাত্র যেগুলো এসেছে শব্দ আসে এস এম এস থেকে পেছনে যাচ্ছি আমি। আচ্ছা, থ্যাংক ইউ কুয়াশা, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভাইয়া। এম এ হান্নান ঢাকা থেকে লিখেছে, রাহাত লেগেছে মিরপুর থেকে। আমি সিআইডি হচ্ছে নাকি? হ্যাঁ, সিআইডি তে পুলিশের লোক তো ছিলই, সেরকম কিছুই, আপনি হয়তো আগে শুনেননি, আজকে যোগ দিয়েছেন কুয়াশা এবং নিয়মিত প্রতি সপ্তাহে নিয়মিত যোগ দেবেন প্রতি সপ্তাহে সোমবার রাত 11টার পর এবিসি রেডিওতে। শারমিন আপু গল্পটা অসাম হয়েছে, একটু প্রচুর একই কথা আর ভালো হয়েছে খুব রেডিও। আচ্ছা লিখেছে আপু, আজকের গল্পটা ভয় লাগতে পারে, এটা আগে আচ্ছা ভয় তো ছিলই এবং বিশেষ করে আমার ওই জায়গাটা খুবই ইন্টারেস্টিং লাগছিল, মনে দেখতে পাচ্ছিলাম অনিন্দ ওই যে রাজ সরি গাজীপুরে যে রিসোর্টের মধ্যে যখন ওই সুহানকে আটকে রেখে রমা আমিন ভয় দেখাচ্ছে, কথা বলছে
এবং
বিটুর মামা রাতের বেলা সেখানে গিয়েছে, গা ছমছম করে, মানে
চোখে
হ্যাঁ থ্রিলিং বিষয় ছিল, খুব খুব জঙ্গল টাইপের একটা জায়গা, হয় না একদম ছোটবেলায় পড়া সেই রহস্য উপন্যাস, কেমন গা ছমছম করে একটা ভাব।
বিটুর মামা যখন দেখছিল যে কি হচ্ছে এবং প্রত্যেকটা কথা আমরা যখন শুনছিলাম তার পরের কথাটা কি হবে
কি হবে জানি না। এদিকে আলম সাহেব ইন্সপেক্টর আলম বলছেন যে আপনি এখনই কেন এদেরকে গ্রেফতার করতে বলছেন না, উনি বলছেন না এখন করলে অন্য ঝামেলা হবে। এবং আমরা দেখেছি যে রাজন আগের দিনই দুপুরবেলা কক্সবাজার তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল কায়দা করে, যেটা নাকি পরে পুলিশের রেকর্ডে আমরা দেখতে পাই যে সে যে চেক ইন করেছিল যে হোটেলে সেটা সেদিন দুপুরে, সে গিয়েও ছিল, প্লেনের টিকিটও ছিল, সুতরাং তাকে যে ফাঁসানোর একটা ইয়ে ছিল সেটা কোনো মানে আর সেটার কৃতকার্য সেই কাজে সেটাতে কৃতকার্য হতে পারেনি রমা আমিন। এবং রমা আমিনের যে কন্যা এই ঘরে ছিল সীমানা এবং তার স্বামী মিরাজ, এই মিরাজই কিন্তু মূল হোতা, কারণ একে ড্রাগেটিক বানিয়েছিল রাজনকে, কিন্তু মিরাজ সাহেবই, সে কিন্তু বিনে পয়সায় প্রথমে তাকে ড্রাগস ধরিয়েছিল, পরে যখন হ্যাঁ
তার মানে বিষয়টা আসলে অনেক দিনের একটা প্ল্যান,
হ্যাঁ এবং এটা বেশ সুদূর প্রসারী একটা তাদের পরিকল্পনা ছিল যে এইভাবে তারা সম্পত্তিটাকে হাতিয়ে নেবে। এবং রবিনকে সম্পত্তি দিয়ে দেওয়ার পিছনে সাহেব যথেষ্ট যুক্তি ছিল, কারণ তার ছোট ছেলে ড্রাগ এডিক্ট, এবং বড় ছেলের চরিত্রগত ব্যাপারে তার অনৈতিক কাজে জড়িয়ে পড়া সে পছন্দ করত না বড় ছেলেকে, এবং দ্বিতীয় পক্ষের স্ত্রীকে সে বাধ্য হয়ে বিয়ে করেছিল সম্পর্কে জড়িয়ে যাওয়ার, এবং সেই পক্ষের মেয়ে মেয়ের স্বামী তার বাড়িতে থাকে সেটাও তার পছন্দ না, যার ফলে রবিন পালক ছিল বলে রবিনকে সে যোগ্য মনে করেছে তার সম্পত্তি দিয়ে যায়। এবং এখানেই গণ্ডগোল, সম্পত্তি সময় গণ্ডগোল তো খুনে, কিন্তু মূল গণ্ডগোল জট পাকিয়েছে হচ্ছে টাকা পয়সা ধন সম্পত্তি সব এইগুলো নিয়ে। আর তুমি কি কিছু এসএমএস পড়বে আরো নাকি আমি পড়বো এখান থেকে?
আচ্ছা, অনিক ভুইয়া উনি লিখেছিলেন যে টান টান উত্তেজনায় আজকে স্টোরিটা এন্ড হলো। আসলে সত্যি আজকে স্টোরিটা একদম শেষ পর্যন্ত আমাদের ধরে রেখেছিল। আকসিনুর কাইকোবাদ উনি লিখেছেন, কাহিনীটা ভালো লাগছে আপু, এস এম সম্রাট ওনার কমেন্ট পড়েছি, সিং সিং মার্মা সম্ভবত উনি খাগড়াছড়ি থেকে লিখেছেন, আজকে আমি রহস্যটা আগে বুঝতে পারছিলাম তাই খুব ভালো লাগছে, আই লাভ এবিসি রেডিও এন্ড কুয়াশা।
আপনার মধ্যে প্রচুর বুদ্ধি, আমি প্রশংসাই করতে আপনার বুদ্ধির, কারণ আমার আমি যে এত রহস্যের গল্প পড়ি এবং এটা কিন্তু আমি খুব আমার ভালোবাসার জায়গা থেকে কুয়াশার কাজটা করি, আমি শুরুতেই বলেছি কুয়াশা যেদিন শুরু হয় আরো বেশ কয়েকবার বলেছি, আমি যেহেতু পড়ি আমারও কিন্তু একবারের জন্য মনে হয়নি যে সুহান খুন করতে পারে, আমার কিন্তু প্রত্যেককে মনে হচ্ছে করতে হবে, প্রত্যেকটার প্রত্যেকের পিছনে কিন্তু যথেষ্ট কারণ ছিল, এবং বিটন মামা কিন্তু প্রথম থেকে যেমন ইনভেস্টিগেশনটা করেন, আমি দেখছি প্রত্যেককে এ করতে পারে, একবার হচ্ছে সীমানার স্বামী করতে পারে, একবার মানে রাজনী রাজনকে আমি একটু বাইরে রেখেছিলাম, কারণ কেন জানি মনে হচ্ছিল সে না করতে পারে, যেহেতু সেই সিনের মধ্যে নেই বা সেখানে নেই সেই কারণে। রনু লিখেছে চিটগং থেকে, কেন জেনে রনুর কথাই বললাম, তাহলে তো আপনি রনু আপনি চাইলেই প্রাইভেট ইনভেস্টিগেটর হয়ে যেতে পারেন আমার মনে হয়। এটা কি রিয়েল স্টোরি তমাল? না, এটা রুম্পা জামান বলতে পারবে রিয়েল স্টোরি কিনা, কারণ তিনি লিখেছেন, আমি দেখা হলে বা কথা হলে জিজ্ঞেস করে আগামী সপ্তাহে জানিয়ে দেব বা আমি ফেসবুকে লিখে দিতে পারি, হতে পারে এরকম ঘটনা তো অহরহ ঘটে, কোনো একটা সত্যি ঘটনা থেকে হয়তো সে সেখান থেকে কাহিনীটা সাজিয়েছে এভাবে শোনা কোনো কাহিনী থেকে হতে পারে। আপু আমি রিয়েলি জানি কেন একটা এসএমএস বারবার আসে, এই দেখো আমি তোমাকে কত এসএমএস করি, সেটা জানলে তুমি তো রহস্য করছো ভাই কুয়াশার মধ্যে, সেটা আমাদেরকে জানিয়ে দাও কি করে আসে, এরকম রহস্য করলে তো হবে না। ফয়সাল আহমেদ লিখেছেন সত্যজিৎ রায়ের গল্পের সাথে মিল রয়েছে, চমৎকার, রুম্পা শুনলে খুব খুশি হয়ে যাবে, যাই হোক আমার খুব মজা লাগছিল বিকজ আমি ভীষণ ফেলুদার ভক্ত। আর আপু আমি রিয়েলি জানি, আচ্ছা এই একই এস এম এস বারবার আসছে, আমিও এখন রিয়েলি বুঝতে পারছি না কেন একই এস এম এস বারবার আসছে, সত্যি কুয়াশা কুয়াশার মতোই ঘটনা ঘটছে সব। আমার ভালো লাগছে কুয়াশা শুনতে ইকবাল, একজন দুজন ছাড়া ভূতের গল্প শুনছে আর বাদ বাকি সবার খুব ভালো লেগেছে, এবং সবাই খুবই খুবই মজা পেয়েছে আজকের কাহিনীটা শুনে।
আমার
খুব ছোট ঘটনা ছোট কাহিনী, আশা করি আগামীতে খুব বড় কাহিনী আবার আবার হয়তো, আসলে গল্প তো আর বাধা ধরা ইয়ে থাকে না, এক কোনোদিন একটু লম্বা হয়, গত সপ্তাহটা বেশ বড় ছিল, আজকেটা কিন্তু আজকেটা খুব জমজমার, ভীষণ কম্প্যাক্ট ছিল, খুব 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 টান টান উত্তেজনা ছিল, এবং যার ফলে আমি এই পার্টটা পারতাম এখন বাজিয়ে দিয়ে কিছুক্ষণ মাঝখানে লম্বা গ্যাপ থেকে যেত, তাহলে সেটা আমি করতে চাইনি, আমি চেয়েছিলাম যে একবারে যেন মনে হতো চোখের সামনে মানে একটা স্ক্রিন সেখানে দেখতে পাচ্ছেন, নয়তো বা একটা বিটন মামার গোয়েন্দা কাহিনী পড়ছি সেরকম একটা বিষয়। আর মোস্তফা কামাল বান্দরবন থেকে লিখেছে, আজকের কুয়াশা কাহিনী খুব রহস্যময় ও খুবই মজা লাগছে শারমিন আপু এবং অনিন্দ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর রোজেন লিখেছে, আমি প্রথম কুয়াশা শুনছি, রহস্যের গল্প ভালোই লাগছে, তুমি আগে শুনলে আগেরগুলো যদি শুনেন না শুনে থাকো তাহলে তুমি এবিসি রেডিও বিডি ডট এফ এম এ লগ ইন করে সেখানে সংগ্রহশালা আছে, সেখান থেকে ডাউনলোড করে তুমি বাকি অংশগুলো শুনতে পারো, আজকেরটাও যারা মিস করেছে প্রথমে বা মিস করেছেন তারা আগামীকালকে শুনে নিতে পারে ডাউনলোড করে। মার্ডারটা কে করেছিল, বের বাড়ির কাজের ছেলে লিমন, এগুলো অনেক আগে এসেছে, প্রেডিকশন সবার আর কি, কাজের ছেলে করেনি তার নিজের ছেলেই করেছে, তার বড় ছেলে, এবং তাকে এই বিষয়ে তার মা সাহায্য করেছিল, তাকে তার অনৈতিক বা অবৈধ সম্পর্কটাকে একটা না সেটাতে একটা সম্মতি দেয়া বা তাকে সেটাকে মেনে নেয়া বা সম্পত্তির কিছু অংশ দেওয়ার কথা বলে তাকে লোভ দেখিয়ে তার নিজের বাবাকে খুন করেছিল। কুয়াশা লিখেছে, আমি আলামিন, আমি ভালো করে কুয়াশা শুনতে পারছি না কারণ হেডফোনটা খারাপ। আহা, পাহাড়ে, সেই ক্ষেত্রে তো আমি আমার কিছু করার নেই, আমাকে দোষারোপ করা যাবে না। আগামীতে ঠিক করে নিও যেটা আগামী সপ্তাহের কুয়াশা তুমি শুনতে পারো। আমি শাহাব শারমিনাপু, আমার সামনে HSC এক্সাম, বাট আমার প্রতি আমার পড়তে ইচ্ছে করে না, কুয়াশা শুনতে ভালো লাগছে, এটা তো আমি কোনো সমাধান দিতে পারবো না। ঢাকা থেকে হরিশ মোহন্ত লিখেছে, জটিল একটা রহস্যের কাহিনী আজকে, কুয়াশাতে ভালোই লাগছে, আমি আছি লাস্ট পর্যন্ত, থাকতেই হবে এমন কাহিনী যে লাস্ট পর্যন্ত থাকতে, কুয়াশার প্রত্যেকটা কাহিনী একেবারে কেউ না শুনে চলে যেতে পারবেন এটুকু আমি বলতে পারি। গল্পটা রহস্যজনক, সাজু লিখেছে, কুয়াশার সাউন্ডটা আমার খুব ভালো লাগে, কাহিনীটা খুব জটিল মনে হচ্ছে। হাসান খান লিখেছেন চিটাগং থেকে, ও আই লাভ কুয়াশা সুরাইয়া খুলনা, আচ্ছা লিখেছে, আমি এসকে ফাহাদ, মেয়েটা এত পেটুক কেন? আচ্ছা এটা বোধ হয় সেই মিতির কথা লিখেছে যে বাড়িতে ফিরে এসে দু প্লেট ভাত খেয়েছে। কুয়াশা আমার ভালো লাগে, ধন্যবাদ কুয়াশা, আই লাভ ইউ। এটি লিখেছে মোহাম্মদ AID, কেমন নাম। এই ঘটনাটি আমার কাছে অনেক জোশ লেগেছে রিয়েলি। আচ্ছা সিয়াম উত্তরা থেকে, শুধু সিয়াম লিখে পাঠিয়েছে, কৃষিবিদ MJ ইসলাম গাজীপুর থেকে লিখেছে, টুডেস কুয়াশা ইজ আ ডিটেকটিভ ওয়ান, রাইট। আপু আমার ভালো লাগছে কুয়াশা। সুজন লিখেছে কক্সবাজার থেকে, আপু তোমরা একটু কথা কম বলবে, আমার ওয়াইফ বেশি ডিস্টার্ব ফিল করে, আর একটা কথা, আমাদের এক কানে নেটওয়ার্ক কানেকশনে প্রবলেম হয়। আচ্ছা এটা আগে লিখে পাঠিয়েছি এই জন্যই কিন্তু সুজন, তোমাদের সুবিধার্থে কিন্তু আজকে আমরা কম কথা বলেছি, আজকে আমরা একটা না পুরো গল্প শুনিয়ে দিয়েছি, কোনো মাঝে কোনো ফাঁক থাকিনি কোনো কিছু না। এমনও হতে পারে কোনো কোনো দিন আমরা হয়তো আগে একবার করেছিলাম, আমরা হয়তো দুটো কাহিনী একসঙ্গে নিয়ে আসতে পারি আগামীতে, এমনও হবে হয়তো। তানভীর আহমেদ লিখেছে, শারমিন আপু আজকের কুয়াশাটি চরম লাগছে, ধন্যবাদ, আমি আজকে প্রথম শুনছি, আমার খুব ভালো লাগছে। শরীফুল ইসলাম সাকিব চিটাগং থেকে। নাইম ফুরকান লিখেছে, আপু আমি গত সপ্তাহ থেকে কুয়াশা শোনা শুরু করেছি, আই লাভ ইউ, আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ। শিফাত লিখেছে, জোশ হচ্ছে, আই লাইক ইট, সব শুধু প্রশংসা প্রশংসা প্রশংসা, ভালো লাগার কথা, আপনাদের কুয়াশার গল্পটা খুব ইন্টারেস্টিং। আমি মেধা বিকাশ চাকমা রাঙামাটি থেকে, অনেক ধন্যবাদ, এত দূর থেকে শুনছেন। নীরব কক্সবাজার থেকে লিখেছে, কুয়াশার আজকে বেশি ডিস্টার্ব করছে, শারমিন আপি কিছু একটা করো। এটা তো আমি কিছু করতে পারবো না, যে নেট মানে ট্রান্সমিশনে কোনো ঝামেলা হয়ে থাকে সেক্ষেত্রে তো আমি তো আর টেকনিক্যাল লোকজন না, সেটা তো কোনো কারণে, আমার মনে হয় একটা বৃষ্টি টিষ্টির কারণে হতে পারে, কিন্তু অন্য কিন্তু কেউ কোনো কমপ্লেন করেনি, আমি একমাত্র নীরব তোমার কাছ থেকে আমি কমপ্লেনটা পেলাম, আর কিন্তু কেউ হয়তো বা তোমার যেটাতে শুনছো মোবাইল অথবা রেডিও বা ইন্টারনেটের লাইনে কোনো ঝামেলা থাকতে পারে সেটা হতে পারে, কিন্তু এমনিতে আর কেউ কিন্তু দেখেনি যে তারা শুনতে পাচ্ছে না। সাধারণত যখন আমাদের এরকম টেকনিক্যাল ডিফিকাল্টিস থাকে বা এরকম শোনা যায় না বা কোনো ঝামেলা হয় তখন কিন্তু সবাই লিখে পাঠায় যে অসুবিধা হচ্ছে শুনতে বা শুনতে পাচ্ছি না আমরা। অনেক লিখেছে খুনটা মিরাজ বা সোহান কেউ করে থাকতে পারে, হ্যাঁ অনেকের প্রেডিকশন কিছুটা সঠিক, এগুলো প্রথম দিকে এসছে, আমি বললাম না এখন যেগুলো এসছে সদ্য থেকে পেছনে শুরু থেকে এখন থেকে পেছনে যাচ্ছে। রাফি মৃধা লিখেছে, শারমিন আপু আমার SMS পড়া হয় না কেন, কারণ গল্পের ইন্টারাপশন চাই না তাই পড়া হয় না, এটি পড়ে দিলাম এখন। সুজা লিখেছে, আপু আমার কুয়াশার জন্য খুব ভয় লাগছে। হেই আমি মুনমুন বলছি চিটাগং থেকে, আমি আর আমার বয়ফ্রেন্ড শিমুল আজকে কুয়াশা শুনছি, অসম হচ্ছে কুয়াশা, থ্যাংক ইউ। প্রিয়া লিখেছে, আজকের গল্পটা খুব ভালো লাগছে, খুবই রহস্যময়। লোপা লিখেছে সাভার থেকে, প্লিজ আপু আমার SMS পড়ো, আমি অনেক আপু অনেক সুন্দর হচ্ছে, মজা লাগছে, ভয় করছে না, তোমাদের কেমন লাগছে? আমাদের তো ভালোই লেগেছে। আর পুরান ঢাকা থেকে কর্ণ বলছে, শুনতে খুব ভালো লাগছে, সবাই ভালো থাকো। লিটন চিটাগং থেকে লিখেছে, আপু আমার একসাথে আমরা একসাথে 20 জন মিলে কুয়াশা শুনছি, অনেক ভালো লাগছে, চমৎকার। তুমি পড়বে অনিন্দ কিছু?
এখানে আমার ফারজানা সেতু, উনি উত্তরা থেকে লিখেছেন যে আজকের কুয়াশাটা অনেক ভালো লেগেছে কিন্তু লাইট অফ করে ঘুমাতে ভয় লাগছে। এইটা কি কিছু বলবে শারমিন?
লাইট অফ করে অ্যাকচুয়ালি আমি যেটা বলেছিলাম যে আমি নিজে কুয়াশা যেদিন করে যেদিন একটু বেশি ভয় লাগে বা থাকে এরকম যেদিন রহস্য থাকে তো ওই এক যে সাউন্ডের একটা বিষয় থাকে সবকিছু মিলিয়ে রাতে আমি কুয়াশার দিন আমি টেবিল ল্যাম্প জ্বালিয়ে ঘুমাই। এটা আমি আগেও বলেছি যখন ব্রতী আমার সঙ্গে থাকতো অনিন্দ আমি তখনও বলতাম এখনো বলেছি আর তোমাকে আমি আর কি বলবো আমি নিজেই বাতি জ্বালিয়ে ঘুমাবো আজকে রাতে।
আচ্ছা রফিকুল ইসলাম লিখেছে কুয়াশা শোনার জন্য তাড়াতাড়ি বাসায় চলে এসেছি ভালো লাগছে
অনেক ধন্যবাদ।
ইকবাল হোসেন দীপু উনি লিখেছে উই ক্যান্ট থিঙ্ক অফ এ ডে উইদাউট কুয়াশা।
ভাই প্রতিদিন তো কুয়াশা করা সম্ভব না সম্ভব হতো আমি নিশ্চয়ই করতাম একটা করতে গিয়ে জীবন শেষ হয়ে যায় প্রতি সপ্তাহে।
আচ্ছা সুজন আচার্য উনি লিখেছেন ফাইন জহিরুল ইসলাম কুয়াশা গুড আসাদ খান আর কতক্ষণ বসে থাকবো এবিসির গল্পটা স্টার্ট করানোর জন্য
উনি
অনেক আগে মনে পাঠিয়েছেন
নামগুলো পড়ে দাও যেগুলো আগে আছে সেগুলো শুধু নামগুলো।
মেহেদি হাসান এলপি উনি লিখেছেন তোফা তুরিন লিখেছেন আমি আজ ফার্স্ট শুনছি অনেক ভালো লাগছে। এমডি আতিক হাসান উনি লিখেছেন চিটাগাং থেকে লিখেছেন আপু দেশের বাইরে কি এবিসি আসে শিপন?
হ্যাঁ আছে দেশের বাইরে যেকোনো দেশ থেকে শোনা যাবে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারনেটে বা অনলাইনে শুনতে হবে এবিসি রেডিও bd.fm এ লগ ইন করে।
শাহেদুল ইসলাম আদিব লিখেছেন আপু কুয়াশা শোনার জন্য পুরো উইক ওয়েট করি। আশরাফুল আলম নীরব হাই আপু হাউ আর ইউ আই এনজয় দ্য এবিসি প্রোগ্রাম কুয়াশা আই লাইক কুয়াশা প্রোগ্রাম। আশরাফুল আলম ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছেন। মোস্তফা হাসান আসিফ লিখেছেন আই লাভ কুয়াশা। শরীফুল আহমেদ আপনি আমি কুয়াশার নতুন ফ্রেন্ড আমাকে ওয়েলকাম বলো ওয়েলকাম বলে দিলাম। অসহায় এক প্রতীক আশা করি জটিল হবে আজকে এটা অনেক আগে লেখা এরকম
অনেকে কিন্তু প্রেডিক্ট করেছিলেন যে মিরাজই খুন করেছে অর্থাৎ সে অবশ্যই অপরাধের সঙ্গে জড়িত ছিল কিন্তু যেহেতু সে জামাই অন্যর বাসের মানে সন্দেহের তীরটা কিন্তু তার দিকেই যায় আসলে আমিও সেটা ভাবছিলাম যে তার কথা যেহেতু সবাই বলবে এবং ঠিক তাই হয়েছে। আচ্ছা আর আরজে সামনে ফ্যান পেজে লিখেছে মেহেদি হাসান মুন্না বরাবরের মতো ভালো হয়েছে আর লিখেছে মোহাম্মদ আলামিন শেখারও কিছু আছে আর মোহাম্মদ সুমন একটা আবদার করেছে গান প্লে করে একটু পরে একটা গান হবে নো স্লিপ টু নাইট টেইলর বেটসের গান অপেক্ষা করো একটু পরে শুনতে পারবে। একজন দেখেছে পরীক্ষা ফেল করলে দায় শারমিন সুমন আমি পরীক্ষা ফেল করলে তো পড়াশোনা তোমরা করবে না তোমরা আমি তো শুনতে যাদের পরীক্ষা তারা শুনো না শুনছো কেন ফেল করলে আমি কেন দায়ী থাকবো তোমার কন্ট্রোল থাকতে হবে যে কি করবে পরীক্ষার সময় শুধু পড়তে হবে অন্য কিছু করা যাবে না। আর কুলার রাকিব শেজান লিখেছেন কাহিনী শুনে শরীরটা জমে যাচ্ছিল আর কি হতে যাচ্ছে সেটাই ভাবছিলাম। মনমোহ মাসুদ দেখেছেন ব্রতী আপু কই মিসিং হার সো মাচ আর শারমিন আপু তিনজন থাকো নাহলে তোমার গল্প আর কমেন্ট পড়তে পড়তে মুখ ব্যথা হয়ে যাচ্ছে এখন এখন যা হচ্ছে আর কি ট্রু
না আমাদের ব্যথা হচ্ছে না আমাদের ভালো লাগছে আর
আমি তো কথা বন্ধু কথা বলাই আমার কাজ আমি একটা না কথা বলে যে আমার কোনো খুব একটা সমস্যা হয় না। আর নয়ন হামিদ লিখেছেন ফেলুদা অ্যান্ড শার্লক হোমস এর স্টোরি আর স্টোরির ফ্লেভার পেলাম পুরাই ফিদা হয়ে গেলাম কুয়াশার বিকজ আমি ডিটেকটিভ স্টোরির খুবই ভক্ত এই ধরনের স্টোরি আবার শুনতে চাই কুয়াশাতে ডেফিনেটলি ওয়াই নট আমি অন্তত এক পায় খারাপ
মানে এরকম হয়ে যেতে পারে শার্লক হোম সিরিজ ফেলুদা সিরিজ এরকম বিটন মামা সিরিজ হয়ে যেতে পারে না বিটন মামা
সিরিজ হতে পারে সেটা তো মাঝে মাঝে আমরা এরকম পেলাম সেটা বলতে পারছি কুয়াশা আমরা শুধু এক ধরনের কাহিনী করে কত যে রহস্যের যে কত ভ্যারাইটি আছে সেটা একমাত্র কুয়াশায় আসলে টের পাওয়া যায়। এটা যদি শুধু ভূতের গল্প হতো তাহলে শুধু ভূতের গল্পই চলতে থাকতো সেটা কিন্তু আমরা করিনি আমি যেটা করেছি সেটা হচ্ছে যে কখনো কোন সত্যি কাহিনী থাকে কোন হত্যাকাণ্ডের কাহিনী নিয়ে করছে যেটা খুবই মর্মান্তিক হয়তো বা খুবই মর্মান্তিক তো বটেই প্রত্যেকটা হত্যাকাণ্ডেই তো মর্মান্তিক বা খুবই একটা নিষ্ঠুর ব্যাপার কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে রহস্য থাকে যে কি করে খুন হলো কেন হলো যেরকম নিহার বানুর ঘটনা তারপর চাঁদনী হত্যাকাণ্ড যেটা ছিল আরো নার্গিস হত্যা মামলা যেটা দিয়ে শুরু করেছিলাম এত রহস্য ছিল এত ইন্টারেস্টিং ছিল যে এত সিনেম্যাটিক রেডিওতে যে বলার মতো না। আর তাছাড়া যে অন্যান্য গল্প ছিল গাজ্র বঙ্গার যেরকম একটা অপদেবতার একটা
গল্প,
এরকম প্রচুর আমার এখন মনে পড়ছে না। আমার মনে হয় এবং আজকে যেটা আমরা আজকে বিটন মামার যে গোয়েন্দা কাহিনী এটা এত চমৎকার লাগলো আমার কাছে। তারপর মাঝখানে সোমনাম একটা যে একটা মানসিক রোগ আছে, মানুষ ঘুমের মধ্যে অনেকে স্লিপ ওয়াকিং করে, কেউ হয়তো ঘুমের মধ্যে অনেক কিছু করে ফেলে, সেটাকেই সোমনাম বলে, একটা স্পেলের মধ্যে থাকে তখন সে, সেটা নিয়ে আমরা একটা খুব চমৎকার কাহিনী শুনিয়েছি।
পুতুল নিয়ে আমরা একটা কাজ করেছিলাম,
অনেক রকম অনেক ভ্যারিয়েশন, রহস্যের কোনো শেষ নেই। আমার মনে হয় এই যে আজকে যে বারে বারে এসএমএস আসছে কেন, এটাও তো একটা রহস্য, সেটার মধ্যে আমি বলতে পারি কেন বলছে না। তো রহস্য অনেক রকমই আছে, শুধু ভূত ভূত দেখলেই যে ভয় আসবে তা না, অনেক কিছুতে ভয় আছে। ভয়ে আমি যেটা বলছিলাম যে ভূতের কোনো অস্তিত্ব নেই, কিন্তু ভয়ের অস্তিত্ব অবশ্যই আছে, কারণ সেটা আমরা অনুভব করি। তো সেই ক্ষেত্রে যেটা আমরা অনুভব করি তাহলে সেটা অস্তিত্ব আছে, আর যেটা নাই সেটা তো নাই, সোজা কথা। আর কোথায় তুমি কি পড়বে আরো নাকি আমি দেখি? আবার আমি
র্যান্ড রাখি, শারমিন আপু অনেক ভয় লাগছে কি করব, এরকম অনেকেই ভয় পাচ্ছেন। আরেকজন লিখেছে এটা কি রিয়েল কাহিনী আপু, আমরা ঠিক বলতে পারছি না। আমরা
আমাদের যে কাহিনীটা লিখেছেন রুম্পা জামান, তুমি বলতে পারো তার লেখা কাহিনী না, এটা ফিকশন আসলে, সে নিজেই হয়তো কোথাও কিছু শুনেছে বা কখনো কিছু, সে নিয়মিত লেখে তাই সে এটা কুয়াশার জন্য স্পেশালি তৈরি করে দিয়েছে।
এমডি তরিকুল ইসলাম সোহেল উনি লিখেছে আছে গল্পটা খুবই সুন্দর। এছাড়া রকিবুল ইসলাম ওনারটা তো পড়েছি,
এগুলো এবিসির ফ্যান পেজ এসছে।
হ্যাঁ এবিসির ফ্যান পেজ এসছে,
আমি একটুখানি পড়ে দিই। তন্নি আক্তার লিখেছে অসম হয়েছে, এটা হচ্ছে আরজি শামীর ফ্যান পেজ। সায়েন্টিস্ট ইরন লিখেছে আপু অ্যান্সার কি পাবো না, কি কোয়েশ্চেন করেছিল সেটাই তো আমি পাইনি। আর মোহাম্মদ আখিরুল ইসলাম লিখেছে অ্যাড করতে, আচ্ছা আমরা সাতজন মিলে শুনছি খুবই ভালো লাগছে। সালমান তাজ লিখেছেন, তন্নি আক্তার লিখেছ আপু আমার কাছে একটা গল্প আছে মনে পড়ছে না, সরি। তাহলে তো লাভ নেই, যাদের মনে পড়ছে কোনো গল্প থাকে, সত্যি কোনো কাহিনী হতে পারে বা নিজে তৈরি লেখা কোনো রহস্যের কাহিনী অবশ্যই হতে হবে, ভয়ে থাকতে পারে, রহস্য থাকলে ভয় থাকবে, সেটা আমাদেরকে লিখে পাঠাতে পারো। তোমরা আমাদের ইমেল আইডিটা জানিয়ে ইমেল অ্যাড্রেসে জানিয়ে দিচ্ছি, কুয়াশা FM8920@gmail.com এই ঠিকানায়, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। আর যদি এবিসি রেডিওতে পোস্ট করে পাঠাতে চাও বা নিজে এসে পৌঁছে দিয়ে যেতে চাও তাহলে আসতে হবে ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, এবিসি রেডিও, কারওয়ান বাজার, ঢাকা। এবং আর যে শারমিনের যে ফ্যান পেজ আছে সেটা ইনবক্সেও পাঠাতে পারো। আর শফিকুল কাদের কুরাইশি লিখেছে অনুষ্ঠান শেষে শেষ কিন্তু পরে হলেও শুনছি, কিছু কিছু বুঝে নিচ্ছি। আচ্ছা যেটা মিস করে গেছো সেটা লগ ইন করে আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে লগ ইন করে সেখান থেকে বাকিটা শুনে নিতে পারো তুমি, বা পুরোটাও আবার শুনতে পারো। আপু আমি কি দোষ করেছি আমার SMS পড়ো না কেন, সালমান তাজ। আমি তোমার SMS একটু আগে পড়েছি। ফাতেমা মমি লিখেছে আই লাইক দিস স্টোরি। আচ্ছা ওয়াহিদ কেডি লিখেছে আই ওয়ান্ট টু গিভ ইউ সাম স্টোরিজ, প্লিজ প্লিজ ডু দ্যাট। আমি ঠিকানা দিয়ে দিয়েছি, ওইখানে পাঠিয়ে দিলে হবে বা ইমেল করলে হবে বা এসে দিয়ে গেলে হবে বা পোস্টেও পাঠিয়ে দিতে পারো। এমডি আচ্ছা শাইফুল কাদের কুরাইশি অনুষ্ঠান শেষ, আচ্ছা এটা তো বারবার আসছে কেন। পিপলু খালেক লিখেছে উফ এইবার, আচ্ছা আচ্ছা এইবার বন্ধ করো, তোমরা যতক্ষণ বন্ধ না করবে আমি কিন্তু ঘুমাতে যেতে পারবো না। আচ্ছা আমরা বন্ধ করে দিচ্ছি, আমরাও চলে যাচ্ছি এখন। ওয়াহিদ কেডি লিখেছে আমি আপনাদের টিমে জয়েন করতে চাই। আমাদের টিমে জয়েন করতে হলে আপনাকে একটা গল্প পাঠাতে হবে, তাহলেই আপনি কুয়াশার টিমের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। এমনিতে তো সবাই আমাদের পুরো যার শ্রোতা বন্ধুরাই পুরো কুয়াশা পরিবারের মধ্যে পড়ে আমি মনে করি, আমাদের যারা সব লিসনার্স আছেন। আর গল্প পাঠাতে হলে যে খুব বড়, যদি চাও যে তোমাদের ছোট গল্প বা ছোট কোনো কাহিনী জানো যেটা অনিন্দ পড়ে দেয় প্রতিবারে, আমাদের কেউ না কেউ পাঠায় গল্প বা কোনো আমরা কাহিনী আমরা বলি বা বলে দিই অন্য ছোট ছোট কাহিনী দিয়ে শুরু করি, কারণ মূল গল্পে আমরা চলে যাই রাত 12টায়। আর যদি বড় আকারে ওরকম কোন কাহিনী তোমাদের কাছে থেকে থাকে তাহলে আমি তো বলে দিলাম কিভাবে পাঠাতে হবে। তো আমার মনে হয় আমরা আজকে আর কথা না বলি, অনেক কথা বলে ফেলেছি, আমরা আজকে একটা না গল্প শুনে ফেলেছি, অনেক SMS ও পড়ে ফেলেছি। তা আমরা একবার জানিয়ে দিচ্ছি অনিন্দ, আমরা বন্ধুদেরকে যাবার আগে আমাদেরকে লিখে পাঠাবার ঠিকানা। আমি আগে আমি আমাদের পোস্টাল অ্যাড্রেসটা বলে দিচ্ছি, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ABC রেডিও, সেকেন্ড ফ্লোর, কারওয়ান বাজার, ঢাকা। আর ইমেল অ্যাড্রেস হচ্ছে kuasha@fm8920@gmail.com, আবার বলছি kuasha@fm8920@gmail.com। আর যে শারমিনের ফ্যান পেজের ইনবক্সে পাঠাতে পারো। আর কি কুয়াশার সঙ্গে থাকো সবসময়, প্রতি সোমবার রাতে সঙ্গে থাকছি শারমিন
আর আমি অনিন্দ,
আর এবিসি সঙ্গেই থাকবে সবসময়। ভয় পেও না, ঘুমোতে যাও, ভয় আছে কিন্তু ভয় কেটে যাবে কিছুক্ষণ পরেই, অন্য চমৎকার এবিসি সব গান আছে, একটু পরে সেই গানগুলো শুরু হয়ে যাবে, সেগুলো শুনতে শুনতে শুভরাত্রি।
শুভরাত্রি। This track was downloaded from FusionBD.com.